This track was downloaded from FusionBD.com.
স্বাগত বন্ধুরা, এবিসি রেডিও এস নব্বই দশমিক দুই। তোমার বা তোমাদের আপনাদের সঙ্গে আছি আমি শারমিন। আর শুরু হয়ে গেছে রহস্যের আয়োজন, কুয়াশা। আজকে শুরু থেকে অনেক কুয়াশা, আজকে বাইরেও বেশ একটা অদ্ভুত আবহাওয়া, একেবারে পারফেক্ট কুয়াশার জন্য। বৃষ্টি ভেজা, বৃষ্টি নেই কিন্তু প্রচন্ড বৃষ্টি হয়ে গেছে। এরকম বৃষ্টির রাতে ভয়ের গল্প বা রহস্যের গল্পের মতন চমৎকার সময়, আর বোধহয় চমৎকার কি বলা উচিত, বা এরকম একটা অদ্ভুত সময় বোধহয় আর অন্য কোনো সময় হয় না, যেটা নাকি এই সময় আজকে শুনতে যত ভালো লাগবে। এবং আজকে শুরুতেই বলেছি যে গা ছমছম করা গল্প। বন্ধু বলেছে যে আজকে কি রিপিট হবে নাকি শো? রিপিট কেন হবো, কোনো কারণবশতই আমরা পুরনো শো বাজিয়ে থাকি। আমার মনে হয় পর্যন্ত বোধ হয় দ্বিতীয়বার শোনানো হয়েছে, প্রথমবার একটা রিকোয়েস্ট ছিল, এরপর একটা রিকোয়েস্ট ছিল। যে বন্ধুটি বলেছেন যে আজকে কিন্তু পুরনো আয়োজন হলে শুনবো না, তাকে কিছুক্ষণ একটু রহস্যে রাখি, আমি বলবো না আজকে পুরনো না নতুন আয়োজন, আর একটু রহস্যে থাকতে হবে। আর শুরুতেই অনেক বন্ধুর এসএমএস আছে, এবং একজন বন্ধু একটা কোয়েশ্চেন করেছেন, কারণ গতবার আমি একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম তাদের কাছে, তো সেই প্রশ্নের উত্তর একটু পরে দেবো। কিন্তু তার আগে একজন বন্ধু লিখে পাঠিয়েছেন আমাকে, উষা। কিন্তু উষা, তোমার বা এসএমএস টা পড়বার আগে আমি জানিয়ে দিচ্ছি, আমাদেরকে যে ঠিকানায় লিখতে হবে যে কোনো মোবাইল থেকে 8920-তে। আর লগ ইন করে যারা শুনছেন এবিসি রেডিও বিডি ডট এফ এম, তারা যদি এসএমএস পাঠাতে চান তাহলে এসএমএস পাঠাতে হবে এবিসি রেডিও বিডি ডট এফ এম স্ল্যাশ মেসেজ এই ঠিকানায়। এবং আর জি শর্মিনের ফ্যান পেজ, যা কিনা একটু ঝামেলা করছে এই মুহূর্তে, একটু পরে ঠিক হয়ে যাবে আশা করছি। আর এবিসি রেডিও ফ্যান পেজ তো আছেই। তো আজকের কাহিনী যে বন্ধু পাঠিয়েছে সেটা আমি শুরুতেই জানিয়ে দিচ্ছি। আজকের আমাদের গল্পের প্লট পাঠিয়েছেন আমাদের একজন শ্রোতা বন্ধু রেদওয়ান আহমেদ। সেটাকে আমরা আমাদের নিজেদের মতো একটু করে পরিবর্তন করে নিয়েছি। আর আমরা চাই যারা শুনছেন শ্রোতারা, তারা আর এটা শুনে, আমরা রায়হান শরীফেরও একটি গল্প আমরা সপ্তাহ দুয়েক আগে আমরা সম্প্রচার করেছিলাম, তা আমরা চাই আরো উৎসাহিত করতে। এবং অবশ্যই সুন্দর গল্প যদি হয়, এবং আমরা যেই কথাগুলি বলেছিলাম যে কি গল্প হলে বা আমরা কি চাই কি হলে আমরা সম্প্রচার করতে পারি বা পারবো, সেরকম হলে নিশ্চয়ই আমরা শোনাবো। রেদওয়ান আহমেদ নিজে এসে দিয়ে গেছেন, তো আমি ঠিকানাটাও জানিয়ে দিচ্ছি যারা আমাদেরকে কুয়াশায় গল্প পাঠাতে চান বা কোনো সত্যি কাহিনী পাঠাতে চান। প্রথমত হচ্ছে গল্প সম্প্রচার করার মতন হতে হবে, রহস্য থাকতে হবে, ভয় থাকতে হবে, সেটা খুনের হতে পারে, ভূতের হতে পারে, ফিকশন হতে পারে। আর যদি কোনো সত্য ঘটনা হয়, সত্য কাহিনী হয়, কোনো মামলা চলাকালীন কাহিনী আমরা প্রচার করি না, কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড বা ঘটনা আমরা প্রচার করব না। আর ঠিকানা জানিয়ে দিচ্ছি, ঠিকানা একটা না দুটো আছে, একটা হচ্ছে আমাদেরকে ইমেল করে পাঠানো যেতে পারে কুয়াশা FM8920@gmail.com। আমি আবার বলে দিচ্ছি, কুয়াশা KUASHA FM8920@gmail.com। এবং আমাদের যে ঠিকানা আছে সেখানে সশরীরে এসেও পৌঁছে দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে ঢাকা ট্রেড সেন্টার, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, কারওয়ান বাজার। এখানে এসেও পৌঁছে দেওয়া যেতে পারে, কিন্তু উপরে মেনশন করতে হবে কুয়াশা এবং আর জে শারমিনের যে ফ্যান পেজটি আছে সেখানে আমাকে ইনবক্স করলেও চলবে, সেখানে ইনবক্স করলেও আমি গল্প পেয়ে যাবো, সেখানে অনেকে পাঠিয়েছেন। তো আজকে ছোট্ট একটা গল্প, গত সপ্তাহে দুই বন্ধুর গল্প পড়ে শুনিয়েছিলাম, সেটা বেশ সারা জাগিয়েছে, যার ফলে একজন বন্ধু এসে পাঠিয়ে, আমি ছিলাম না তখন, মিরপুর থেকে শিরিন আক্তার একটা গল্প পাঠিয়েছেন। আমি গল্পটা তুমি বা যেটা পাঠিয়েছ সেটা ছোট্ট একটা কাহিনী, তোমার সত্যি একটা ঘটনা শোনা কাহিনী পাঠিয়েছো, সেটা আমি কিছুটা আমার মতন করে কয়েকটা জায়গায় একটু ছোটখাটো, তেমন কোনো বড় ভুল নেই আছে, সেটা আমি প্রথমে শুরুতে এগুলি শেষ করে তারপরে আমরা আমাদের আজকের কাহিনীতে চলে যাব। এবং আমাকে লিখে পাঠিয়েছে যে বন্ধুগুলো আছে, আমি একা একে করে এসএমএস গুলো পড়ে যাচ্ছি। মিরাজ লিখেছে, হোপ মিরাজ হোপ, আচ্ছা, হাটহাজারি থেকে লিখেছে, আমি আমার বেস্ট ফ্রেন্ড সাদিয়াকে খুব মিস করছি। কুয়াশা শুনে তাহলে মিস করবে না, কুয়াশা ইজ অলওয়েজ রক, লিখেছে ইমন। আর অনেক বড় বিপদে আছি, বোঝাতে পারছি না বাঁচবো নাকি মরবো, প্লিজ আমাকে একটু সাজেস্ট করবেন প্লিজ। উষা, আপনি আপনার ঘটনাটি লিখে নিন, এবং আমরাও কিন্তু আজকে যে গল্প বলবো সেই জীবন মরণ সমস্যা এরকম অনেক কিছুই আছে সেই আয়োজনের মধ্যে, তো কোনটা দেখে কোনটা করবো? আপনি কিন্তু আপনার সমস্যাটা লিখে পাঠান নেই, তো আমি কোনোভাবে আপনাকে হেল্প করতে পারছি না। আমি জানি না আপনার সিচুয়েশনটা কি। অনেক লিখেছে না খার পাড়া থেকে শারমিন অ্যান্ড আচ্ছা শারমিন আপা, হাওয়ার ইউ? 2 সপ্তাহ পর শুনছি তোমাদের বাসায় থেকে শুনতে দেয় না, কি করব। আচ্ছা এই ফাঁকে বলে রাখি, যারা কুয়াশা শুনছেন, বাড়িতে যদি কোনো অপ্রাপ্ত বয়স্ক ছোট ছেলে মেয়ে শিশু, বিশেষ করে যারা শিশু, অপ্রাপ্ত বয়স্ক যদি বলি তাহলে ভুল হবে, অনেক অপ্রাপ্ত বয়স্ক শুনে থাকেন, কিন্তু তাদের যারা অভিভাবক আছেন, আপনার সন্তানকে বা অপ্রাপ্ত বয়স্ক যারা শুনতে চান, নিজ দায়িত্বে শোনাবেন। এবং যারা দুর্বল চিত্তের হৃদরোগের সমস্যা রয়েছে তারা একেবারেই শুনবেন না, এবং বিশেষ করে যারা ভয় পেয়ে খুব বেশি রকমের কোনো অঘটন ঘটিয়ে ফেলেন তারা অবশ্যই না, এবং শিশুদের জন্য আমি আবারও বলছি। তো বাড়ি থেকে যদি শুনতে না দেয় তাহলে অবশ্যই শুনবে না। আর তানিয়া লিখেছে, আমি আমার জান শুনি চাঁদপুর থেকে আপনাদের কুয়াশা শোনার জন্য অপেক্ষা করছি। আরেকটু অপেক্ষা থাকতে হবে লিখেছে শ্যামিন আপু, আজকের কুয়াশা মনে হয় অনেক সুন্দর, আর অপেক্ষা করতে পারছি না, কিন্তু আরেকটু অপেক্ষা করতেই হবে, বলে কোনো লাভ নেই। আর আবু বকর দ্যামরা কুয়াশা থেকে লিখেছে, শোনার জন্য একটা সপ্তাহ অপেক্ষা করলাম, কখন শুরু হবে তাই খুব এখন শুরু হবে তাই খুব আনন্দ লাগছে, ভয় কারণ আনন্দ লাগে আমি প্রথম শুনলাম। আচ্ছা রেডিওকে ধন্যবাদ, এবিসি রেডিওকে ধন্যবাদ, পরের ভুলের মাসুল দিতে যে কষ্ট যন্ত্রণা তা আমি জানি, শেষ পরিণতি কি, এটা বোধহয় অন্য কোনো আমাদের আগের কাহিনীর কারণে হয়তো বা সেটা লিখে পাঠিয়েছে আজকে। এস এম স্বপন শ্রীপুর গাজীপুর থেকে, শ্যামির আপু তুমি অনেক অনেক সুন্দর, তোমার ভয়েস অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর হ্যালো আপু, আমি আলামিন মাতোইন থেকে বলছি, আমি কুয়াশাকে অনেক লাইক করি, প্লিজ 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 আমার এস এম এসটা পড়বেন। আর নাজাফি লিখেছে, অনেক হন্টেড মনে হচ্ছে আজকেরটা, হতে পারে না শুনে কিছুই বল, আমি আগের থেকে তো কিছুই বলতে পারবো না, মনে দেখে চিটাগং থেকে আপনার পুরো লেখাটা একসাথে চলে এসছে, আমি আপনি আবার লিখুন আমি পড়ে দিচ্ছি। আর এক বন্ধু যে বলছিলাম যে প্রশ্ন করেছিল যে আমি যেটা পড়িনি বলেছিলাম একদম পরে পড়বো, তার নাম হচ্ছে তাসনুয়া, বিকানের স্কুলে পড়ে, সে লিখে পাঠিয়েছে, আই এম তাসনুয়া ওয়েটিং ফর নিউ আর জে উইথ ইউ ইন কুয়াশা। এই একটা জিনিস কিন্তু সবাই কুয়াশায় একটা রহস্যের কথা বলে গেছিলাম, যে একটা রহস্য আছে ছোট্ট, সেটা হচ্ছে আজকে থেকে আমার সঙ্গে যে নতুন বন্ধু থাকবে তার নাম বলিনি কিছু বলিনি, তার জন্য অপেক্ষা করতে হবে। আমি লিখেছিলাম যে যদি তোমরা কোনো কিছু বেস করতে পারো কিনা সেটা আমাকে লিখতে পারো, শুধুমাত্র একজন মনে রেখেছে। এবং গত সপ্তাহে তাসলিবারও গল্প পড়া হয়েছে, আজকে শিরিন আক্তারের গল্প শোনানো হবে একটু পরে, কিন্তু তারা গ্যালাপ করে দিচ্ছে, আমার সঙ্গে আছে অনিন্দ।
অনেক ধন্যবাদ শারমিন তোমাকে, কুয়াশাতে আছি এবং আজকে আমরা অনেক গল্প শুনবো। আমি অনিন্দ, শ্রোতা যারা আছেন, আমাদের বন্ধুরা যারা শুনছেন, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমি।
আচ্ছা আমি অনিন্দকে স্বাগত জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আজকে আমাদের কুয়াশায় যোগ দেবার জন্য। অনিন্দকে একটা প্রশ্ন আমার, তুমি তো কুয়াশা শুনেছো এই পর্যন্ত, যে কয়টা হয়েছে সবকটা শুনে
সব খুলে,
তো তোমার ভয় তো নিশ্চয়ই লেগেছে, সে বিষয়ে আমি প্রশ্ন করতে চাচ্ছি না। তো তুমি জীবনে কুয়াশা শুনে কি তোমার তুমি জীবনে কিরকম ভয় পেয়েছো বা কতবার ভয় পেয়েছো, কোনো ঘটনা কি আছে তোমার যে ঘটনা তোমাকে এতবার মনে হলো এখনো ভয় লাগে?
আমি ছোটবেলাতে বেশ কিছু ঘটনা ছিল আসলে, গ্রামে মাঝে মাঝে যাওয়া হতো, এখন অনেক সময় দেখা যাচ্ছে পূর্ণিমা রাত থাকতো, পুকুর ছিল, পুকুরে পাড় দিয়ে হাঁটছি, ওই সময় গিয়ে দেখা যেত হঠাৎ করে একটা খসখস শব্দ, একটু বাতাস, হয়তো চাঁদের আলোতে দেখা যাচ্ছে না, ঝাপসা একবার হয়তো দেখেছি, এখন সেটা মানুষ ছিল না কি ছিল এখনো জানি না, এখনো দেখা যাচ্ছে গ্রামে গেলে পূর্ণিমা রাতে ঘর থেকে বেরোতে ভয় পাই। ভয়টা কাজ করে আসলে, ভয় এমন একটা বিষয়,
দু তিন দিন আগেও ছিল তো তোমার, এখনো পূর্ণিমা দেখলে এরকম মনে হয়?
তো আসলে পূর্ণিমা সেই বারান্দা, এমন বারান্দা সেখানে হয়তো গ্রিল আছে ওইভাবে দেখা যায় না, কিন্তু গ্রামের পূর্ণিমাটা যেরকম উপভোগ করা যায় সেরকম ভীতি করো।
আর এই কথা কিন্তু সত্যি, অনেক কথা খুব চমকে গেছে যে পূর্ণিমা ভীতিকর কি। তো পূর্ণিমাতে কিন্তু আমরা যেগুলা ওয়্যারওলফ এর গল্প পড়ি বা আমরা জানি যে ভ্যাম্পায়ার্স, সেটা কিন্তু পূর্ণিমা রাতেই কিন্তু তাদের তারা অন্য রূপ ছেড়ে সেই রূপে বের হয়ে আসে।
এটা প্রচলিত আমাদের গ্রাম
বাংলায়, প্রচলিত সারা বিশ্বে প্রচলিত। আমরা যত ভাইরাসের গল্প শুনেছি বা এই ধরনের শুনেছি সব কিছুতেই সেটাই প্রচলিত। তো আজকে অনিন্দ্য, তুমি বোধহয় আমাদের কুয়াশার নিয়মটা জানো যে আমরা কিছু কিছু বন্ধুদের গল্প লিখে পাঠালে, অনেক বন্ধু লিখে পাঠায়, তো আমাদের হাতে কিছুটা সময় আছে। আমরা ঠিক রাত 12:00 আমরা গল্পে যাব, কিন্তু তার আগে বন্ধুদের SMS পড়েছি, আবারও বলছি আমাদের যে ঠিকানায় পাঠাতে হবে, তুমি বলতে পারো চাইলে আমরা কোন ঠিকানায় বন্ধুরা SMS পাঠাবো।
আমাদেরকে SMS পাঠাতে হলে আপনারা পাঠাতে পারেন 8920 এই নম্বরে, এছাড়াও লগ ইন করতে পারেন abcradiobd.fm এ। তার আগে আমাদের এবিসি রেডিও ফ্যান পেজে আমাদের কিছু বন্ধু কমেন্ট করেছে, যেমন নাইম ইসলাম বলেছে আজকে নিশ্চয় খুনের গল্প হবে, আমরা কি তাকে কুয়াশার ভিতর রাখবো?
সে আরো কিছুক্ষণ কুয়াশায় থাকতে হবে, কুয়াশার গল্প তো আগে থেকে কোনোভাবেই কুয়াশা থেকে বের করা যাবে না। আর কোন
এছাড়াও অনেকে বলেছে যে আমাদের সাথে আছে সব সময়, তাকে তো অভিনন্দন জানাচ্ছি আমরা। এছাড়া অনেকেরই আমাদের আগের গল্প যেগুলো ছিল সেগুলো তাদের ভালো লাগছে, এইভাবে করেই আসলে আমাদের বন্ধুরা আমাদেরকে জানাচ্ছে। এখন আমরা কার গল্প শুনবো?
আমরা আজকে যে গল্পটা পাঠিয়েছে তার নাম হচ্ছে শিরিন আক্তার, মিরপুর থেকে পাঠিয়েছে। আমি ওর লেখাটা শুরু করি। সে আজ থেকে প্রায় 16 আগে থেকে ছোট্ট ঘটে যাওয়া ঘটনা, সত্যি ঘটনা, সে লিখেছে 16 আগে ঘটে যাওয়া সত্যি একটি ঘটনা। সে লিখেছে মোটামুটি ভাবে উন্নত একটি গ্রাম, ঘটনাটি ঘটে গ্রামের একটি প্রভাবশালী পরিবারের সঙ্গে। পরিবারের লোক সংখ্যা ছিল 5 ভাই 3 বোন, কিন্তু তাদের বাবা মা ছিল না। বড় ভাইয়ের ছোট মেয়েকে নিয়ে কাহিনীটা, আজকে যে কাহিনীটা সেটা হচ্ছে তার বড় ভাইয়ের ছোট মেয়েকে নিয়ে। বড় ভাইয়ের 4 মেয়ে আর 2 ছেলে ছিল, সবাই মোটামুটি ভাবে দেখতে দেখতে বেশ ভালো ছিল, সুন্দর ছিল, কিন্তু তার ভেতরে সবচেয়ে সুন্দর ছিল তার ছোট মেয়েটি, এবং মেয়েটির নাম ছিল শাপলা। শাপলা দেখতে যেমন সুন্দর, পড়াশোনাতেও বেশ ভালো। শাপলা 8ম শ্রেণীতে পড়াশোনা করত, শাপলার বয়স তখন মাত্র 14, সে মেয়েদের স্কুলে পড়াশোনা করত, এটাও লিখেছেন। তো স্কুলটি ছিল তার বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। স্কুলে নিয়মিত যাতায়াত করতে করতে হঠাৎ একটা সমস্যার সৃষ্টি হলো, সেটা হচ্ছে সমস্যাটা ছিল এরকম যে কিছু ছেলে, বখাটে ছেলে, তাকে রাস্তায় বিরক্ত করা শুরু করলো এবং প্রতিনিয়ত তাকে বিরক্ত করতে থাকে, এমন বিরক্ত করতে থাকে যে তার স্কুলে যাওয়াই একটা ঝামেলার বিষয় হয়ে দাঁড়ালো। তো শাপলার বিরক্তির কারণে এবং ভয়ের কারণে সে স্কুলে আর যেতে চাইতো না। শাপলা পরিবারের ছোট মেয়ের হওয়ার কারণে সবাই তাকে অনেক বেশি আদর করত। শাপলা যখন স্কুলে যেতে চাইল না, তখন তার শেরো চাচা ছিলেন, শেরো চাচা বললো যে স্কুলে যাবি না কেন। তখন শাপলা তার চাচাকে সবকিছু খুলে বললো যে কিছু বখাটে ছেলে তাকে রাস্তায় ঝামেলা করে, তাকে আজে বাজে কথা বলে উত্তপ্ত করে, সে কারণে সে স্কুলে যেতে চায় না, সে ভয় পায়। তো এর মধ্যে একটি ছেলে তাকে ভালোবাসার প্রস্তাবও দিয়েছে, সে কথাও সে তার চাচাকে জানালো। তো প্রতিদিন তাকে এইভাবে বিরক্ত করার কারণে তখন তার চাচা তাকে বলল যে তুই স্কুলে যাবি, আমি তোর পিছু পিছু যাব, তো এভাবে আর সঙ্গে যাব, বা তুই আগে যাবি আমি তো সঙ্গে থাকবো। তো এইভাবে মেয়েকে ছোট তার ভাস্তিকে সে প্রতিনিয়ত স্কুলে নিয়ে যেতে থাকে, কিন্তু বিষয়টা ছেলেগুলো জানতো না, কারণ তার চাচা তার সঙ্গে যেত না। আমি অনেক দিন, তুমি শুনছো তো?
হ্যাঁ,
তার পিছন, হ্যাঁ, তার পিছু পিছু যেত। এভাবে একদিন মেয়েটাকে বিরক্ত করতে দেখতে পায় তার চাচা, এবং সঙ্গে সঙ্গে তার চাচা সামনে চলে যায়। তখন দুই পক্ষের মধ্যে, মানে সেই ছেলেগুলোর সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। বলে রাখা ভালো এখানে যে দুই পক্ষই ছিল খুব প্রভাবশালী, অর্থাৎ শাপলার পরিবারও ছিল মোটামুটি প্রভাবশালী, এবং যে ছেলেগুলোর সঙ্গে ঝগড়া বিবাদ বা কথা কাটাকাটি চলছিল তারাও বেশ প্রভাবশালী ছিল। তো কথা কাটাকাটি হওয়ার সময় শাপলার চাচা এক পর্যায়ে উত্তেজিত অবস্থায় বলে ফেলে যে তুই যদি শাপলাকে সেই ছেলেটাকে, যে ছেলেটা তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, বিরক্ত করিস তাহলে তোর চোখ তুলে নিব, চোখ তুলে নেবে, এবং এটা বলে সে সেখান থেকে চলে আসে। তারপরে বেশ কয়েকটা দিন সময় চলে যায়। একদিন রাত্রিবেলা হঠাৎ কে যেন বললো যে তার চাচার নাম ছিল কামরুল, কামরুল কামরুল বলে ডাকলো বাইরের বারান্দার থেকে, সে ভিতর থেকে শুনতে পেলো। তো বাইরের অপরিচিত গলা একটা, তো দরজা খুলে বের হওয়ার পরে কে যেন তার বের হওয়ার পরেই কে যেন একটা মুখ বেঁধে ফেললো কামরুলের, এটা গল্পে যেটা বলছে। তো তারপর আর কিছু জানা যায়নি, এটা হচ্ছে সে গল্পে লিখেছে, কেউ কিন্তু দেখেনি এটা। তো পরদিন বাড়িতে লেবু দরকার, তো যেটা হয় গ্রামের দেশে তো লেবু গাছ থাকে, তো কামরুলকে বলা হয়েছে, কামরুলকে খোঁজা হলো গাছতে কিছু লেবু পেড়ে দেওয়ার জন্য। তখন কাজের ছেলে এসে বলল যে ভাইকে তো দেখছি না, উঠে দেখি দরজা খোলা কিন্তু কোথাও নেই সে। সবাই তখন ভাবলো যে বোধহয় বাইরে হাঁটতে গেছে,
এখনো কেউ জানে না।
হ্যাঁ, তখন বাড়ির কেউ জানে না সে কোথায় গেছে। তো কিছুক্ষণ পরে হঠাৎ নদীর পাড় থেকে খুব হইচই চিৎকার শোনা গেল। তো সবাই উঠে গিয়ে দেখে যে একটা লাশ পড়ে আছে, এবং সেই লাশটা হচ্ছে কামরুলের। এবং বাড়িতে তখন লাশ নিয়ে আসা হলো। লাশ নিয়ে আসার পরে পরিবারের যা হয় আর কি, সবাই খুব কান্নাকাটি করতে থাকে, কিন্তু কি কারণে কেন তাকে মারা হয়েছে কিছুই জানা গেল না। তার চাচা তো বড় ভাবি, তার দেখলো যে তার কান দিয়ে রক্ত বেরোচ্ছে, কানের মধ্যে সে লিখেছে যে আমরা দেখতে পাই যে তার কান দিয়ে রক্ত বেরোচ্ছে, এবং ভালো করে দেখতে গিয়ে সবাই দেখতে পেলো যে তার কানের ভিতর দিয়ে লোহার শিক ঢোকানো হয়েছে, মানে এক কান দিয়ে ঢুকে ওই পাশ থেকে বের করে ফেলেছে, মানে খুবই লোমহর্ষক ভাবে তাকে হত্যা করা হয়েছে। আর সঙ্গে তার পকেটে, বুক পকেটে, শার্টের বুক পকেটে একটা চিঠি দেখতে পাওয়া গেল। চিঠির সঙ্গে পাওয়া গেল তার জিভ। তার জিভটা কেটে সেই চিঠির মধ্যে দেওয়া হয়েছে। চিঠির ভিতরে কি লেখা ছিল অবশ্য আমি এখনো সে লেখা ছিল কি না জানি না, আমি বলতে পারবো না। হ্যাঁ, আর তারপরে যেটা হয়, তারা আইনের আশ্রয় নিল, পুলিশ আসলো, পুলিশ তদারকি করতে থাকলো, ঘটনাস্থলে যায়, যথাসময়ে মর্গে নিয়ে যাওয়া হয়, দাফনের ব্যবস্থা করা হয়, খুন করা গেছে সেটা তো জানা গেল। তারপর তদন্ত করার জন্য থানা থেকে পুলিশ আসা শুরু করলো, এবং যখন পুলিশের উচ্চ পর্যায়ের কিছু অফিসার আসলেন, এবং তার সাপলা খুব সুন্দরী ছিল দেখে, এবং সে পুলিশের সঙ্গে কথা বলে সাপলার রূপে মুগ্ধ হয়ে যাবে, এবং সাপলাকে সে পুলিশের ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হয়, এখানে তাই লেখা আছে। ঘটনা দেখে কিন্তু তারপর লেখা যে সাপলার বাবাও রাজি হয়ে যায় বিয়ে, আর তাকে যেহেতু ছেলেরা উত্ত্যক্ত করছিল সেই কারণেও আর এরকম একটা ঘটনা ঘটে গেছে,
একটা সিকিউরিটি তো দরকার,
হ্যাঁ, তাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিল। আর এবং তারা যখন বিয়ে করে নিয়ে যায়, তারাও সে অনেক সিকিউরিটি নিয়ে এসেছিল, কারণ সম্ভবত বিয়েতে ঝামেলা ছিল, অত ডিটেলস সে লেখেনি এটুকুই। তারপরে দেখেছি বিয়ের পর সেখান থেকে তদন্ত করার জন্য এবং ঢাকা থেকে বোধহয় গোয়েন্দার টিম পাঠানো হয়, সন্ধানে কাজ করতে থাকে, সন্ধানে পাওয়া যায় যে মূল আসামি যে ছিল সে বিদেশে চলে গেছে, এবং মূল আসামি ছিল সেই ব্যক্তি যাকে যাকে বলেছিল যে তোমার চোখ তুলে নেওয়া হবে, তার বদলে সে জিভ কেটে পাঠিয়ে দিয়েছে চিঠির সঙ্গে প্রতিশোধ নেওয়ার কারণে।
খুব কষ্টকর
একটা ফুড এবং অসম্ভব একটা,
যে মেয়েটার জন্য হয়েছে সেই মেয়েটার ভয় তো থাকবেই, ভীতিকর একটা বিষয়।
তো আমি শেষটুকু পড়ি, সে লিখেছে যে মূল আসামি বিদেশে চলে গেছে পালিয়ে, এবং বাদ বাকি সবাই গা ঢাকা দিয়ে আছে, মামলাটা এখনো চলছে, তবে মামলাটা চালাচ্ছে তাদের সেই সম্পত্তির টাকা, সেই সম্পত্তির টাকা দিয়ে। এই পর্যন্ত ছিল শিরিন আক্তারের গল্প, সত্যি ঘটনা, বা কিছু হয়তো নাম সে পাল্টে দিয়েছে। শিরিন আক্তার অনেক ধন্যবাদ গল্প পাঠাবার জন্য। তো এই গল্পটা যদি মামলা না চলতো, যেহেতু মামলা চলাকালীন গল্প আমরা ওইভাবে আমরা একেবারে যেভাবে আমরা কুয়াশায় প্রচার করে থাকি সেভাবে করব না,
তো আমরা কামনা করতে পারি যে মামলাটা যেন সুষ্ঠু বিচার হয়।
না সেটা, হ্যাঁ, মামলাটা
সুষ্ঠু বিচার হয় এটা আমরা কামনা করতে পারি,
কারণ তারা সম্পত্তি বিক্রি করে, তার মানে একটা মামলা চলা মানে চালাতে গেলে প্রচুর টাকা পয়সার দরকার। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা প্রচুর কিন্তু সাড়া পাচ্ছি, প্রচুর সাড়া পাচ্ছি বন্ধুদের কাছ থেকে, এবং আরো একবার জানিয়ে দিচ্ছি কুয়াশার গল্প পাঠাতে হলে পাঠাতে হবে কুয়াশা fmh920@gmail.com এই ঠিকানায়।
এই ঠিকানায় আমাদের বন্ধুরা আমাদেরকে গল্প পাঠাতে পারেন, এছাড়া আপনারা এখন SMS পাঠাতে পারেন 8920 এই নম্বরে, বা লগ ইন করতে পারেন abcradio.bd.fm এ।
আর যারা 8920 তে SMS পাঠিয়েছেন, আরো অনেকে পাঠিয়েছেন, আমি SMS গুলো পড়ে ছোট্ট একটা বিরতি নেবো, তারপরে আমরা মূল গল্পে চলে যাবো। আর লিখেছে ভালো গল্প বলবেন সবুজ, এখন পর্যন্ত কুয়াশায় কোনো খারাপ গল্প বলা হয়নি, প্রত্যেকটা গল্প ছিল একটা সাথে একটা, মানে একটা সাথে একটা চমৎকার গল্প। আপু এত দেরি করলেন কেন? আমরা কিন্তু শুরুতেই আমরা একবার বলেছিলাম যে আমরা যে কখন কবে গল্প শুরু করবো সেটা আমরা বলতে পারছি না বা বলবো না। আমরা আমরা যেদিন হয়তো দেখা গেল গল্পটা বেশ দীর্ঘ, সেদিন আমরা হয়তো একটু আগে শুরু করতে পারি, যেদিন হয়তো গল্পটা একটু সংক্ষিপ্ত থাকবে একটু হয়তো বা ছোট, সেদিন আমরা গল্পটা হয়তো একটু পরে শুরু করবো, কারণ গল্পের মাঝখানে আমরা কথা বলবো না, কারণ প্রচুর SMS আসে, তো ফ্যান পেজে আসে, ABC ফ্যান পেজে আসে, আমার তাই আসে, তারপরে 8920 থেকে তো পাঠাচ্ছি সবাই, তো সব মিলে পড়তে গেলে দেখা গেল যে গল্পের মাঝখানে যদি কথা বলি সেটা তো একটু ইন্টারাকশন হয়, বন্ধুরা
বিরক্ত
বোঝা যায় না, শুনতেও বিরক্ত হয়, তো সে কারণে গল্পের মাঝখানে আমরা খুব একটা কথা বলতে চাই না। আর চিটাগাং এ কুয়াশা চিটাগাং থেকে লিখেছে, কুয়াশা ইজ বেস্ট শো অফ এবিসি রেডিও, অনেক ধন্যবাদ। আমি জুবায়ের আপু তাড়াতাড়ি শুরু করেন, আর একটু ভাই, আর বেশিক্ষণ সময় লাগবে না আপু, খুব ভালো লাগছে, আমি আর আমার ভাগ্নেরা সব পিচ্ছি পাচ্চা একসাথে শুনছি বৃষ্টি তন্নি তমা তুলি টাইমুন। বাড়ির লোকের যারা বয়সে বড় আছে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে নিও, কারণ পরে যদি ভয় পেয়ে কোনো ঘটনা ঘটে তাহলে কখনোই আমাকে বা বিসিকে অভিযুক্ত করা যাবে না। লোনলি বয় লিখেছে, আপনি মনে হচ্ছে দারুণ একটা ডিটেকটিভ স্টোরি হবে, সাথে থাকবে কনফিউশন, হতে পারে। আপু কথা না বলে তাড়াতাড়ি শুরু করো, মঙ্কিয়াচিন মারমা কাপ্তাই চিত মরম মর মরম। আচ্ছা যাই হোক, আমি যদি ভুল উচ্চারণ করে থাকি তার জন্য ক্ষমা চাইছি। আসলে পার্বত্য চট্টগ্রামের কিছু কিছু জায়গার নাম আছে যেগুলো উচ্চারণ করাটা খুবই ডিফিকাল্ট। মুনলাইট ইউএসসি লিখেছে, মিষ্টি শুনছি, আমি ভয় পাই না, অমি আর হেমা ভয় পাচ্ছে। শামিন আপু কেমন আছেন? আগামীকাল আমার বিবাহ, তোমার দাওয়াত রইল,
আমরা অভিনন্দন জানিয়ে দিই তাকে।
আজকে রাত্রে একটু ভয় পেয়ে নাও বা নাও শুনতে পারো চাইতে, কারণ আজকে ভয় পেলে দেখো সারা ভয় ঘুমালে না, কালকে তোমার বিয়ের সময় ঝিম হচ্ছে তখন বসে। আচ্ছা আর জি শারমিন, আচ্ছা লিখেছে প্রিয়া মারমা রাঙ্গামাটি থেকে, হ্যালো আপু, আমি আপনার নিউ ফ্যান, আমার কুয়াশার গল্প শুনতে ভালো লাগে, অনেক ধন্যবাদ। চিরবাং থেকে আরো লিখেছে, আজিমপাড়া মাজার মাঝার, আমি তোমার নতুন বন্ধু, আমাকে ওয়েলকাম করবে না, নিশ্চয় করবো, স্বাগত তোমাকে এবিসি রেডিওতে। আমি নাইম, মাই নেম ইজ নাইম আমজাদ ফ্রম সোনারগাঁও, আই লাভ কুয়াশা অ্যান্ড শামিন আপু, থ্যাংক ইউ। আমি আমার আচ্ছা লাভার কি মিস করছো? আচ্ছা শামিন আপু খুবই ভয় লাগছে, দীপ্তি ভয় লাগবারই কথা, কারণ কুয়াশা চলছে এখানে এবিসি রেডিওতে। আমি লিখেছি সাওয়ার থেকে, আমার বড় ভাই আচ্ছা একা অল টাইম একা থাকে, কোন সার্কেলে থাকে না, ওর এরকম চরিত্রের রহস্য কি? এটা কেমন কথা হলো? আমি হচ্ছে যে অল টাইম একা থাকে, কুয়াশা শুনছে, সে ভয় পেতে পারে, এটা রহস্য কি? এটা যদি তুমি আমাকে একটু দাও, তুমি লিখে পাঠাতে পারো, তোমার ভাইয়ের জীবনে যদি কোনো রহস্য থাকে সেটা লিখে পাঠাও, আমি পড়ে শোনাবো, বা আমাদের যদি সেরকম কোনো মানে খুব জম্পেশ কোনো কাহিনী আছে
জীবনের গল্প থাকে, হ্যাঁ
সেটা আমরা প্রকাশ করি, রহস্যের গল্প ডেফিনেটলি, অন্য কিছু না। আনোয়ার হোসেন কাজী লিখেছে, আজ মনে হয় কুয়াশার জাল সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে, আশা করছি। আপু তুমি আমার SMS করো না কেন? রেশমা এটি পড়ে দিলাম, শুনি কোনাপাড়া থেকে কুয়াশা রক, থ্যাংক ইউ। মাইশা লিখেছে, কুয়াশা ইজ বেস্ট শো, আবার আরেকজন হচ্ছে মাইশা ABC ফ্রম অফ ABC রেডিও, আর লিখেছে শামিন আপু কেমন আছো, ব্রতী আপু কোথায়? ব্রতী আপু আপাতত কুয়াশাই নেই, তার বদলে আজকে একজন নতুন বন্ধু আছে, অনিন্দ, হ্যাঁ অনিন্দ, অনিন্দ মেহেদি তার পুরো নাম, কিন্তু তাকে আমরা অনিন্দ বলে ডাকবো। আচ্ছা তুহিন চাকমা লিখেছে চিটাগং থেকে, ফ্রেন্ডের রিকোয়েস্ট, আজ একটা কুয়াশা শুনছি। অর্থহীন তুষার হাত হাজারি থেকে লিখেছে, যত ইচ্ছা SMS পড়ে ফেলো, বাট কুয়াশা শুরু হলে একটা কথাও বলতে পারবে না। এই জন্যই তো বলছি যে আগে ভাগে সব আমরা SMS গুলো পড়ে ফেলছি, যাতে পরে কোনো কথা বলতে না হয়। আসাদুজ্জামান অ্যান্ড হাসান ফ্রম বলদিবাড়ি, আচ্ছা দেখেছি, আপু আমি তোমাদের নতুন বন্ধু, আমার SMS টা করবেন প্লিজ। শাওন প্রিয়া নারায়ণগঞ্জ থেকে লিখেছে, আপু কেমন আছেন, স্টোরি শোনার জন্য ব্যাকুল হয়ে আছি, আর একটু অপেক্ষা তারপরে শেষ। মুসলিম রিজওয়ান লিখেছে, ভূতের গল্প শুনতে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ শামিন আপু। ভূত হতে পারে, রহস্য, ভূতের গল্পেও রহস্য থাকে সবকিছুতে, কি হবে সেটা বলতে পারছি না, আমি শুধু ভূতের গল্প শুনাই না, অনেক কিছুই, অনেক রহস্য যত রকম এবং যত প্রকার আছে, কত প্রকার আছে সেটা বোধ হয় কুয়াশা শুনলে একমাত্র বোঝা যায়। আর লিখেছে, হাই শারমিন আপু, 15 দিন পর শুনছি, আমি অসুস্থ ছিলাম। আর লিখেছে লোনলি বয় মোল্লা টেক থেকে, আপু আমার মনে হচ্ছে দারুণ একটা ডিটেকটিভ স্টোরি হবে, পড়েছি আরো একবার এসছে, যাই হোক। রিমন লিখেছে, আমার বেস্ট ফ্রেন্ড মারিয়াকে খুব মিস করছি শামিন আপু। আর জাহিদ কুমিল্লা থেকে লিখেছে, তাড়াতাড়ি কাহিনী বলা শুরু করো। উৎসব কুর্মিটুলা থেকে লিখেছে, কুয়াশা লিখেছে, তুমি আমাদের হৃদয়ের মাঝে, কুয়াশা তুমি আমাদের হৃদয়ের মাঝে মিশে গেছো, কোনোদিন হারিয়ে যেও না, তোমায় কোনোদিন ভুলবো না। কুয়াশা হারিয়ে যায় কখন আমি বলবো, গল্পটা যখন শেষ হয় তখন কুয়াশা চলে যায়, আবার এক সপ্তাহ পরে ফিরে আসে। রনি লিখেছে ফটিকছড়ি থেকে, লিখেছে আমার চোখের পানি হয়তো তোমায় দেখাতে পারিনি। আচ্ছা এটা কি কোথায় লিখেছে আমি বলতে পারবো না। আচ্ছা, টুডে আই ডেডিকেট দিস কুয়াশা টু ফাল্গুনি হক পলিন, যাই লিখেছে গাজীপুর থেকে। আচ্ছা লিখেছে তো খুব ভালো কথা, কিন্তু ফাল্গুনি হক পলিন যদি এই কুয়াশা শুনে মারাত্মক কোনো ভয় পায় সেই দায়ভার কিন্তু তোমার আমাদের না। আর বৈরাগী ছেলে তপন লিখেছে আপনার কাছে কোন নিজের স্টোরি আছে, জিনের স্টোরি, আমি সরি আমি নিজে বলি জিনের স্টোরি, আসলে জানি না হয়তো কোনো গল্পে সেরকম থাকতে পারে, যেরকম আমরা গত সপ্তাহে যেটা রিপিট করেছিলাম গার্জ্য মঙ্গলটা দেবতার গল্প, এবং আরো বোধহয় ছিল মাঝখানে দু একটা এই ধরনের এই জাতীয় কিছু, ঠিক সঠিক মনে পড়ছে না। তো আমাদের একটা বিরতি নিবার সময় হয়ে গেছে, ছোট্ট একটা বিরতি নিবো অনিন্দ্য, আমরা এখন
ছোট্ট একটা বিরতি নিবো, তারপরে আবার গল্পে ফিরে আসবো।
হ্যাঁ, রাত 12টার খবর শুনবো এবিসির আমরা। সঙ্গে আছি শারমিন এবং অনিন্দ্য কুয়াশা, এবং আমাদের লিখে পাঠাবার ঠিকানা আমি জানিয়ে দিয়ে যাচ্ছি, যে কোনো মোবাইল থেকে 8920 আর যে শারমিনের ফ্যান পেজ এবিসি রেডিও ফ্যান পেজে সঙ্গে আছে, এবং যারা এবিসি রেডিও বিডি ডট এফ এম এ লগ ইন করে শুনছেন তারা পাঠাতে পারেন এবিসি রেডিও বিডি ডট এফ এম স্ল্যাশ মেসেজ, এই ঠিকানা সঙ্গেই থাকবেন। আর একবার স্বাগত জানাচ্ছি কুয়াশা থেকে, আমি শারমিন,
আমি অনিন্দ্য,
শুনছেন এবিসি রেডিও 90.2। শুরু হয়ে গেছে সেই কাঙ্ক্ষিত সময়, অর্থাৎ গল্পের সময়। আমি একটা স্টেটাস দিয়েছিলাম আমার ফ্যান পেজে, সেটা হচ্ছে যে ভয় লাগছে, এক বন্ধু তার নাম হচ্ছে অথই ছোঁয়া, সে লিখেছে স্টোরি না শুনে আগেই ভয় কিভাবে লাগবে। ঠিক আছে, দেখি কতটা কম ভয় লাগতে লাগে তোমার, আর সেটা একটু পরে জানবো, তুমি আমাদেরকে জানিয়ে পাঠাবে কেমন লাগছে তোমার।
আমি কুয়াশা যখন শুনতাম শ্রোতা হিসেবে, আমার সবসময় ভয় লাগতো, আমার মনে হয় শ্রোতাদের ভয় লাগা উচিত আসলে, কুয়াশা
ভয় লাগতেই হবে, লাগা উচিত বলে তো চাপিয়ে দেওয়া হলো, এটা চাপিয়ে দেওয়া ভয় না, সত্যি সত্যি ভয় লাগানো। এবং একজন আমার শ্রোতার সঙ্গে এর মধ্যে কথা হয়েছে, বাইরে দেখা হয়েছিল, সে বলেছে যে যেদিন কুয়াশা হয় সেদিন সেদিন সে অন্যদিন রাতে তার পানি পিপাসা লাগে না, সেদিন রাতে তার পানি পিপাসা লাগে এবং সে উঠতে পারে না ভয়ে, যার ফলে সে পানির বোতল মাথার কাছে রেখে দেয় এবং সে সে বাথরুম টাথরুম কোথাও যায় না, শুয়ে থাকে, একদম এক শক্ত হয়ে শুয়ে থাকে। তো ঠিক আছে, আজকে আমাদের যে গল্প পাঠিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ সবই জানাচ্ছি, তার নাম হচ্ছে রেজওয়ান আহমেদ। রেজওয়ান আহমেদ, আশা করি শুনছেন আপনি আপনার গল্প, আজকে আপনার গল্প প্রচার হয়েছে, আপনি গল্পটার নাম দিয়েছিলেন তমসা, কিন্তু এই গল্পটা স্ক্রিপ্ট তৈরি করেছেন সিফাত মাহমুদ প্রতিবারের মতন। তো ঠিক আছে, সঙ্গেই থাকবেন, আর আমাদের লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিচ্ছি, যে কোনো মোবাইল ফোন থেকে 8920, আর যে শারমিনের ফ্যান পেজ আছে এবিসি রেডিও ফ্যান পেজ আছে, এবং এবিসি রেডিও লগ ইন করে যারা শুনছেন তারা মেসেজ পাঠাতে পারেন এবিসি রেডিও bd.fm/message এই ঠিকানায়। আমাদের আজকের গল্পের প্রধান চরিত্র জাকির হোসেন, তার বয়স 35, দেখতে সুপুরুষ, স্ত্রীকে নিয়ে থাকেন ধানমন্ডির এক অ্যাপার্টমেন্টে। জাকির সাহেব একজন সচ্ছল ব্যবসায়ী, সাদা মাটা জীবনযাপনে অভ্যস্ত জাকির সাহেব কারো সাথে পাতে থাকেন না, সেই শায়লাকে নিয়ে তার জীবন খুব সুখেই কাটছিল। সংসারে মাত্র দুটি মানুষ, ছেলে মেয়ে নেই তাদের। জাকির সাহেবের মা কয়েক মাস হলো মারা গেছেন, তারপর থেকেই ধানমন্ডির এই বাড়িটিতে কেমন যেন একটা নিস্তব্ধতা নেমে এসেছে। জাকির সাহেব এমনিতে কম কথা বলেন, মায়ের মৃত্যুটা তাকে যে কতটা ছুঁয়ে গেছে বাইরে থেকে বোঝা না গেলেও তার স্ত্রী সেটা বুঝতে পারে। শায়লা বুঝতে পারে কোথায় যেন একটা তাল কেটে গেছে, স্বামীকে খুব ভালোবাসে শায়লা, তাই নানাভাবে স্বামীর মন ভালো করে তুলতে চেষ্টার কোনো ত্রুটি রাখেন না তিনি। জাকির সাহেবও তার স্ত্রীকে খুবই ভালোবাসতেন, স্ত্রীর কোনো চাওয়াকে কখনোই অপূর্ণ রাখেননি, কিন্তু তিনি অফিসে গেলে বাড়িতে যে শূন্যতাটা তৈরি হয় তার জন্য কি করা যায় তিনি সেটা ভেবে পাচ্ছিলেন না। তো এমনি ভাবে দিন কাটছিল তাদের, এমন সময় একদিন
এই যে নাও তোমার চা।
থ্যাংকস, তুমি খাবে না?
এই তো নিচ্ছি, আচ্ছা তো তারা হুড়ো করে খাচ্ছ কেন? অফিসে যাবার কি খুব তারা বেশি তোমার?
কই না তো, তাড়াহুড়া কই করলাম?
শোনো, ভাবছিলাম তোমাকে একটা কথা বলবো, তোমার একটু সময় হবে?
অবশ্যই সময় আছে, দরকার হলে একটু দেরি করে না হয় অফিস যাবো, বলো না কি কথা।
একটা খুশির খবর আছে।
খুশির খবর কি বলো তো?
তুমি বাবা হয়ে গেছো আর আমি মা।
শায়লা সত্যি বলছো? আমি বিশ্বাসই করতে পারছি না।
তুমি খুশি হচ্ছ?
আমি যে কতটা খুশি হচ্ছি তোমাকে বলে বোঝাতে পারবো না।
আমাদের ঘরটা আর খালি খালি লাগবে না এখন, তাই না?
ঠিক কথা, আমি অনেক অনেক খেলা কিনে আনবো, কিন্তু শায়লা দুশ্চিন্তা হচ্ছে এখন আমার।
দুশ্চিন্তা? কিসের দুশ্চিন্তা?
এই যে আমি অফিসে চলে যাই, এরপর সারাদিন তোমাকে একা থাকতে হয়, এখন এই অবস্থা তোমার আরো বেশি যত্ন দরকার। তোমাকে দেখাশোনা করার একটা মানুষ যদি থাকতো, তাও তো নেই, আর কিছু না হলে বাড়িতে একটা মানুষ থাকলে আমি ভরসা পেতাম।
তুমি চিন্তা করো না তো, একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। শোনো, একটা কথা ভাবছিলাম, আমার মামাতো বোনের মেয়ে আছে না, ওই যে শান্তা, ওকে আমার কাছে এনে মাঝে মাঝে রাখবো ভাবছি। দিনের বেলায় যখন তুমি বাসায় থাকো না, তখন ওকে বলবো ও যেন আমার কাছে এসে থাকে।
কার কথা বলছো? তোমার যে বোন মারা গেছেন তার মেয়ে?
হ্যাঁ, জলি আপা। আপা মারা যাবার পর থেকে মেয়েটা তার নানা নানুর কাছে বড় হয়েছে, এখন কলেজে ভর্তি হয়েছে শুনলাম। লক্ষ্মী আর শান্তশিষ্ট মেয়ে, ওদের বাসা তো খুব দূরে না, কলা বাগে নেই, ও নিজেই আমাকে বলেছে ও পারবে।
তাহলে তো খুবই ভালো হয়, আমিও নিশ্চিন্ত হই।
এভাবেই মা মরা মেয়ে শান্তা তাদের বাড়িতে মাঝে মাঝে থাকতে শুরু করলো। শায়লাকে এসে দেখে যেত কখনো কখনো, আবার কখনো বেশ কয়েকদিন থাকতো শান্তা। মেয়েটা আসলে খুব লক্ষ্মী। জাকির সাহেবকে খালু বলে ডাকত আর শায়লাকে খালামণি। জাকির সাহেব মেয়েটির সাথে কথা বলে খুবই খুশি হতেন এবং তিনি বুঝতে পারতেন শান্তা নামের এই মায়াবতী মেয়েটি তার খালামণিকে অনেক ভালোবাসে, সবার জন্যই তার মনে অনেক মায়া। আর এই বাড়ির দিকে তো সে এমন ভাবে খেয়াল রাখে যেন এটা তার নিজেরই বাড়ি। যতক্ষণ সে বাসায় থাকে কখনোই শায়লাকে নিজের হাতে কিচ্ছু করতে দেয় না সে। শান্তশিষ্ট অসম্ভব ভালো এই মেয়েটি, খুব বেশি অবশ্য কথা বলে না, কিন্তু যতটুকু বলে তাতেই যেন মানুষের মন ভরে যায়। তো ধীরে ধীরে তাদের বাড়ির পরিবেশ আবার স্বাভাবিক হয়ে উঠছে। শান্তা নিজেও খুব পছন্দ করে খালু এবং খালামণিকে, দুজনেই তাকে অনেক আদর করে আর তার সুবিধা অসুবিধা সব দিকে খেয়াল রাখে। এভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল, এভাবে সবকিছু ভালোই ভালো চলতে পারত। কিন্তু জাকির সাহেব জানতেন না হঠাৎ করেই এক অদ্ভুত ঘটনা ঘুরিয়ে দেবে তার জীবনের মোড়, তার সুখের দিনগুলো পরিণত হবে এক দুঃস্বপ্নে। একদিন সন্ধ্যায় অফিস থেকে বাড়িতে ফিরছেন জাকির সাহেব। শান্তা সেদিন একটু আগেই নিজের বাসায় চলে গেছে, শায়লাও একটু বাইরে বের হয়েছিলেন সেটা জাকির সাহেব জানতেন। জাকির সাহেব সেদিন বেশ ক্লান্ত হয়ে পড়েছিল, সোফায় বসে একটু রিল্যাক্স করে তারপরে গেলেন গোসল সারতে। সারা দিনের ক্লান্তিগুলোকে ঝর্ণার পানিতে ধুয়ে তিনি যখন ঘরে ঢুকলেন, ঠিক তখনই ব্যাপারটা তার নজরে পড়ল। তার বিছানার উপর একটা লাল রঙের পুতুল পড়ে আছে। পড়ে আছে বললে ভুল হবে, দেয়ালে হেলান দিয়ে রাখার জন্য মনে হচ্ছে যেন পুতুলটা বসে আছে আর স্থির চোখ দিয়ে তাকিয়ে আছে জাকির সাহেবের দিকে। পুতুলটার মুখ হাসি হাসি, একটা পুতুলের হাসি দেখতে যেমন কিউট হওয়া উচিত মোটেই তেমন না, হাসিটা দেখতে মোটেই ভালো লাগছে না। দেখলে মনে হচ্ছে যেন তাচ্ছিল্যের হাসি হাসছে পুতুলটা। জাকির সাহেব প্রচন্ড বিরক্ত হলেন, বিছানার ওপর এটা আবার কোত্থেকে এলো? হাত বাড়িয়ে পুতুলটাকে তুলে নিতে যাবেন, হঠাৎ ঝনঝন করে অনেকগুলো প্রচন্ড শব্দ শুনে তিনি চমকে উঠলেন। ভয় পেয়ে দৌড়ে বের হয়ে গেলেন তিনি। খাবার ঘরে অনেকগুলো প্লেট মাটিতে পড়ে আছে, বেশিরভাগই ভেঙে চুরমার, আর তার পাশে বোকার মতো দাঁড়িয়ে আছে শায়লা, মুখ সাদা হয়ে আছে তার ভয়। জাকির সাহেব কিছুই বুঝতে পারলেন না কি হচ্ছে।
ব্যাপারটা কি হচ্ছে?
আমি কিছু জানি না, এরাত্রে তো বাসায় ফিরলাম।
প্লেট গুলো এভাবে ভাঙলো কি করে?
আমি তো কিছু বুঝতে পারছি না, গেট খুলে ভেতরে ঢুকছিলাম, এমন সময় প্রচন্ড শব্দ শুনে ভয় পেয়ে দৌড়ে এসে দেখি অবস্থা। আমি তো ভেবেছি তুমি কোনো অ্যাক্সিডেন্ট ঘটিয়েছো।
আশ্চর্য, তুমিও জানো না, আমিও কিছু দেখিনি। প্লেটগুলো নিচে পড়লো কি করে?
আবার বেড়াল টেড়াল ঢুকলো না কি করে?
এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে বেড়াল আসবে কোথেকে?
কি জানি, তবে কি ইঁদুর?
দূর, তুমি যে কি বলো না, ইঁদুরের গায়ে কি এত শক্তি প্লেট ফেলে দিবে?
তাহলে আর কি হতে পারে?
আচ্ছা বাদ দাও, এখন আর চিন্তা করে কি হবে, আমি কাঁচের টুকরো গুলো সরিয়ে নিচ্ছি।
তোমার করতে হবে না, আমি পারবো।
বললাম তো না, তোমার এই শরীরে এসব করা ঠিক না, তাছাড়া কাঁচে লেগে পা কেটে যেতে পারে, আমি করছি। আচ্ছা শোনো, আমাদের ঘরে দেখলাম একটা পুতুল রাখা, ওটা কোথেকে এলো? তুমি কি এখনই পুতুল টুতুল কিনে ফেলছো নাকি?
পুতুল আমাদের ঘরে কই? না তো, আমরা ওসব টুকটাক অনেক কিছুই কিনেছি, কিন্তু কোনো পুতুল তো এখনো কেনা হয়নি।
তাহলে ঘরে পুতুল এলো কোথেকে?
আমি তো বুঝতে পারছি না। আচ্ছা শান্তার পুতুল না তো?
এত বড় মেয়ে পুতুল খেলে, কি যে তুমি বলো।
কই দেখি, কোথায় কেমন পুতুল দেখি।
চলো দেখাচ্ছি, আমার সাথে আসো। ওই যে, ওই যে দেখো আমার পুতুলটা গেল কোথায়, একটু আগেও তো এখানে দেখলাম।
তুমি না কি দেখতে কি দেখেছো?
কিন্তু আমার স্পষ্ট মনে আছে এখানেই বসেছিল লাল পুতুলটা, কি করে এত বড় ভুল হয়?
শোনো, আমার মনে হচ্ছে তুমি খুব টায়ার্ড, একটু রেস্ট নাও এবার, এসব চিন্তা বাদ দাও।
কিন্তু
উফ, বললাম তো পরে দেখা যাবে, এখন তুমি একটু রেস্ট নাও না।
আশ্চর্য হয়ে গেলেন জাকির সাহেব, তার স্পষ্ট মনে আছে একটা লাল পুতুল দেখেছেন তিনি, খাটের উপর বসেছিল হাসি হাসি মুখ করে, অথচ কয়েক মিনিটের মধ্যে গায়েব হয়ে গেল কি করে, আবার খাটের নিচে পড়ে চলে গেল নাকি? কিন্তু পুতুল তার নিজে নিজে নড়াচড়া করতে পারে না, খালি ঘরেটা নিচে পড়বি বা কেমন করে শুধু শুধু? হয়তো তিনি সত্যি ভুল দেখছেন, অফিস থেকে টায়ার্ড অবস্থায় এসে হয়তো একটা কোনো বিভ্রান্তি হয়েছে তার, এমনই তো হতে পারে। না, এসব নিয়ে ভাবতে গিয়ে শুধু শুধু আরো দুশ্চিন্তা মাথায় আসছে। জাকির সাহেব বুঝতে পারছেন একটা পুতুল নিয়ে এত টেনশন করবার কিচ্ছু নেই, তো কেন যেন একটা অস্বস্তি লাগছে, অস্বস্তিটা কোনোভাবে মন থেকে যাচ্ছে না। এসব কথা ভাবতে ভাবতে আসলে ঘুমিয়ে পড়লেন জাকির সাহেব। পরদিন সকালের কথা, ঘুমটা একটু তাড়াতাড়ি ভেঙে গেল তার, শরীরটা অনেক ঝরঝরে লাগছে, গত রাত্রের কথা মনে করে সামান্য হাসলেন জাকির সাহেব। ঘুম ঘুম চোখে কি দেখতে কি দেখেছেন সেসব নিয়ে আবার এত দুশ্চিন্তাও করছেন, হাস্যকর ব্যাপার একটা। ঝটপট উঠে অফিসে যাবার প্রস্তুতি নিতে শুরু করলেন। কিছুক্ষণ পর শায়লা নাস্তা খেতে ডাকল, নাস্তা খেতে খেতে পত্রিকা পড়ছিলেন জাকির সাহেব।
কাল
তুমি যা করলে, আমার তো মনে হয় তোমার কষ্টের দিন রেস্ট নেওয়া দরকার। কতদিন বাসায় রেস্ট নাও না কেন, অফিস থাকা তোমার কর্মচারীরা সামলে নেবে।
আরে না, কালকে একটু টায়ার্ড ছিলাম হচ্ছে, তাই বললে।
ওই যে শান্তা এসছে মনে হয়। আরে শান্তা, আরে হাই ভেতরে, আজকে তোমার শরীর কেমন খালামুনি? ভালোই তো আছি, খাবার উপর কি হলো? হ্যালো, আপনি কেমন আছেন? হ্যালো, এই এই কি হলো তোমার?
হ্যাঁ
শান্তা ডাক খেতে
কি
দিনে দিনে কি অবস্থা যে হচ্ছে দেশটা,
আমার পরিচিত
বলো কি চিনতে
অনেক পুরনো।
সেদিন জাকির সাহেবের গলা দিয়ে আর খাবার নামল না। লোকটাকে তিনি শুধু যে চেনেন তাই নয়, খুব ভালোভাবেই চেনেন, তার কলেজ জীবনের প্রিয় বন্ধু, কত সুখ দুঃখের সঙ্গে আজমল, পুলিশ ইন্সপেক্টর আজমল, অসম্ভব ধূর্ত আর ক্ষিপ্র, শারীরিকভাবে দারুণ শক্তিশালী লোক ছিল সে। তাকে খুন করা তো এত সহজ কথা না, সবসময় তার সাথে থাকে তার নিজের রিভলভার, তাহলে কে তাকে এভাবে খুন করলো? আবার এতটা বিভৎস ভাবে খবরে যতটুকু বর্ণনা পড়েছেন মনে করে গা গুলিয়ে উঠল তার। ঘরে টেলিফোনের তার দিয়ে পেটানো ছিল তার গলা। এত শক্তিশালী একটা লোককে এভাবে মারতে গেলে আরো অনেক শক্তিশালী লোকের প্রয়োজন। ভয়ঙ্কর কোনো খুনি গতকাল রাতে খুন করেছে আজমলকে, কিন্তু এত কিছু থাকতে এই পদ্ধতিই বা সে বেছে নিতে গেল কেন? জাকির সাহেব ঘামছেন। আজমলকে তিনি দেখতে যাবেন না, দেখতে যাওয়া সম্ভব না তার পক্ষে। তিনি ভুলে যেতে চান বিষয়টা। কোনো মতে সেদিন নিজের অফিসে পৌঁছলেন জাকির সাহেব, কিন্তু স্বাভাবিক হতে পারছিলেন না তিনি। কোনো কাজেই তার মন বসছিল না। অফিসের অনেকেই ব্যাপারটা খেয়াল করল।
স্যার, এই কাগজটা একটা সই লাগবো, করিম স্যারই কইছে। স্যার, ও স্যার,
হ্যাঁ হ্যাঁ বলো, কি হচ্ছে?
এই কাগজটা একটা সই লাগবো।
আচ্ছা, দাঁড়ি দিকে তো।
আপনার শরীরটা কি খারাপ স্যার? কেমন জানি যাইতেছে
না তো। শরীর খারাপ হবে কেন, ভালোই আছে।
না, কেমন জানি লাগতেছিল স্যার, তাই কইলাম।
আচ্ছা মজিদ, তুমি কি ভূত বিশ্বাস করো?
হ্যাঁ স্যার, ভূত বিশ্বাস করো না কেন, নিজের চোখে দেখছি।
নিজের চোখে দেখেছো? কি দেখেছো বলো তো।
যে স্যার, আমাকে পাশের গ্রামে যখন হারিস হাসান মরল না, তারপরে যে কি হইল, রাইত ভুইরার লাশ রাইখা দিছিল, তারপর শহর থেকে আইসা দেখবো বইলা, পাড়াদের কেউ আসিল না, একজনে দূর থেকে দেখি কি সাদা কাপড় পরা কে জানি লাশের সামনে দিয়া চলে যাইতেছে। এখন কাছে গিয়ে দেখি কি হারিস হাসান লাশের হাত দিতে নাই, কেমন ফিরে লইয়া গেছে।
কি ফালতু কথা,
সত্যি স্যার?
তুমি নিজের চোখে হাত কাটা লাশ দেখেছ?
না, তা অবশ্য দেখিনি, কিন্তু।
আচ্ছা মজিদ, তুমি এখন যাও।
যাকে সে বুঝতে পারছিলেন তিনি যেরকম আচরণ করছেন তা অনেকের চোখে পড়ছে, তাই জোর করে মন থেকে ওসব চিন্তা সরিয়ে দিয়ে তিনি স্বাভাবিক হবার চেষ্টা করলেন। তিনি ঠিক করলেন তার স্ত্রীর সামনে তিনি এসব ব্যাপারে কোনো কথা বলবেন না, শুধু শুধু ভয় দেখানোর প্রয়োজন নেই ওকে। সেদিন বাড়ি ফেরার সময় একটু চিন্তিত থাকলেও বাড়িতে ঢোকার সময় সেসব ঝেড়ে ফেলে একটু হালকা গলায় স্ত্রীকে ডাকলেন তাকে। সাহেব,
শৈলা, এই শৈলা কই গেলে, ঘুমাচ্ছ নাকি?
না তো, এই তো আমি এখানে, এদিকে এসো।
কি করছো একা একা? এটাকে পেলে কোথায়? সেই লাল পুতুলটা
স্টোররুমে পেয়েছি। নিশ্চয়ই তোমাদের বাসায় এটা আগে থাকতে ছিল। কি কিউট না পুতুলটা!
কিউটের কি দেখলে, বিশ্রী একটা পুতুল, ফেলে দাও তাকে।
আরে ফেলবো কেন, থাকুক না, তোমার বাবু এটাতে খেলতে পারবে।
বাবুকে আমি অনেক নতুন খেলা কিনে দেবো, এটা ফেলে দাও।
বুঝলাম না, এই পুতুলটার উপরে কেন এত রাগ তোমার?
রাগের কি আছে, আমার ভালো লাগে না ব্যাস। তোমারই বা এত ভালো লাগছে কেন এই পুতুলটাকে? এটা কি তোমার পুতুল খেলার বয়স?
আচ্ছা বাবা আচ্ছা, রাগ করার কি হলো, দিতে পেলে আমি।
জাকির সাহেবের রাগ কমানোর জন্য পুতুলটা ফেলে দিল শায়লা। কয়েকটা দিন পার হয়ে গেল, একদিন রাতে শায়লা ঘুমিয়ে পড়েছে। জাকির সাহেব বসার ঘরে একা একা বসে টিভি দেখছিলেন। বেশিরভাগ দিনই তিনি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন, কিন্তু ইদানিং তার একটু ঘুম করে নিয়েছে। অনেকক্ষণ টিভি দেখে রাত প্রায় একটার দিকে তিনি বাতি নিভিয়ে ঘুমোতে গেলেন। বিছানায় শুয়ে অনেকটা সময় চলে গেল, কিন্তু কিছুতেই ঘুম আসছিল না। অনেকক্ষণ এভাবে জেগে নানান কথা ভাবছিলেন তিনি। একসময় তার মনে হলো পাশের ঘর থেকে একটা শব্দ আসছে, খসখস ধরনের একটা শব্দ, মনে হচ্ছে কেউ যেন পা টেনে টেনে হাঁটছে। চট করে উঠে বসলেন জাকির সাহেব। কেমন যেন একটা গন্ধ পাচ্ছেন তিনি, অচেনা একটা মিষ্টি গন্ধ, কিন্তু মোটেও ভালো লাগছে না। মিষ্টি হলেও গন্ধটা তার মধ্যে একটা প্রচন্ড আতঙ্ক তৈরি করলো। জাকির সাহেব খাট থেকে নামলেন, তারপর লাইট না জ্বালিয়ে পাশের ঘরের দিকে এগিয়ে গেলেন। আলো জ্বালিয়ে শায়লার ঘুম ভাঙাতে চাইছিল না তিনি। পাশের ঘরে গন্ধটা কেমন যেন একটা চাপা ভাব নিয়েছে। ঘরে জমাট বাঁধা অন্ধকার, হাত বাড়িয়ে হাতরে হাতরে সুইচ টিপে আলো জ্বালালেন তিনি। কোথায়, ঘরে তো কেউ নেই, তাহলে আওয়াজটা আসলো কোথা থেকে? জাকির সাহেব ভাবলেন তিনি ভুল শুনেছেন। লাইটটা নিভিয়ে যখন চলে যাবেন ভাবছেন, ঠিক তখনই জিনিসটা তার নজরে পড়ল। সেই লাল পুতুলটা ঘরের একটা কোণে পড়ে আছে, ঠিক পড়ে নেই, দেয়ালে হেলান দিয়ে রাখা। দেখে মনে হয় যেন দেয়ালে হেলান দিয়ে পা ছড়িয়ে বসে আছে পুতুলটা। মুখটায় সেই তাচ্ছিল্যের হাসি, জাকির সাহেব প্রচন্ড অবাক হয়ে গেলেন। তাহলে কি শায়লা পুতুলটা ফেলে দেয়নি? কিন্তু শায়লা তো তার কথা শুনে পুতুলটা রেখে দেবে এমনটা ভাবা যায় না, কখনো তো শায়লা এমন করে না। এক ধরনের ভয়ার্ত চোখে পুতুলটার দিকে তাকিয়ে রইলেন তিনি। এই কয়দিন তো এই জায়গাটায় অনেকবার এসেছেন তিনি, ওই এটাকে তো চোখে পড়েনি, রোজই তো এই ঘরে আসছেন। আজ সন্ধ্যায় এখানে এটা ছিল না নিশ্চিত জাকির সাহেব। তাহলে কি করে পুতুলটা এখানে এলো? চাপা গন্ধটা এখন আর পাচ্ছেন না তিনি, পুতুলটা ধরার সাহসও পেলেন না তিনি। লাইটটা জ্বালিয়ে চলে এলেন। এরপর বাকিটা রাত আর এক ফোঁটা ঘুম হলো না তার। সারা রাত তিনি সম্পূর্ণ জেগে কাটালেন। একমাত্র ঘড়ির টিক টিক শব্দ ছাড়া আর কোনো শব্দ হলেই চমকে উঠতে লাগলেন তিনি। এরপর চারপাশে তাকিয়ে দেখতে লাগলেন কেউ আছে কি না। পরের দিন সকালে শায়লাকে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলেন জাকির সাহেব। সারা রাত জাগার কারণে তিনি কিছুটা অসুস্থ বোধ করছিলেন।
কি হলো, তোমার মুখটা এখন দেখাচ্ছে কেন?
শালা, তোমাকে সেদিন পুতুলটা ফেলে দিতে বলেছিলাম না? দিয়েছিলা?
হ্যাঁ, সেদিনই তো ফেলে দিয়েছিলাম।
তাহলে ওটা আবার ঘরে এলো কি করে?
কি বলছো,
কালকে রাতে আমি দেখলাম ওটা পাশের ঘরে রাখা।
তাও কি করে সম্ভব? আমি দুটো নিজের হাতে ওয়াশ বক্সে ফেলেছি, আর সে বাক্স থেকে ময়লা উলারা এসে নিয়েও গেছে।
আমার মনে হচ্ছে তুমি ফেলতে ভুলে গেছো।
অসম্ভব, আমি ফেলেছি। আমার মনে হয় ময়লা নেবার লোকটা ওকে দেখে মনে করেছে ভুল করে ফেলা হয়েছে, তাহলে তো আবার বের করে রেখে গেছে। একটা সামান্য পুতুল নিয়ে এত টেনশন করার কি আছে আমি বুঝলাম না বাবা।
স্ত্রীর এই যুক্তিটা মনে ধরলো জাকির সাহেবের। এ কথাটা সত্যি হতে পারে। আর যাই হোক, পুতুলটা তার পা গজায়নি, কোনো না কোনো মানুষই ওটাকে এভাবে রেখে গেছে। তবে এই ভাবটা বেশিক্ষণ থাকলো না তার মনে, কারণ একটু পরেই অফিসে গিয়ে একটা ভয়াবহ খবর শুনলেন তিনি। তার অনেক পুরনো একজন বিশ্বস্ত ব্যবসার পার্টনার আজাদ মারা গেছে। কে যেন কত রাত্রে তাকে তার বাসায় খুন করে গেছে, আর খুনের ধরনটাও অদ্ভুত। আজাদের গলায়ও নাকি প্যাটার্নের ছিল টেলিফোনের তার। খবরটা শুনে হতভম্ব হয়ে গেলেন জাকির সাহেব। আজাদ যে শুধু তার পার্টনারের ছিল তা নয়, তার সঙ্গে একটা বিশ্বস্ততা ছিল তার, একটা বন্ধুত্ব সে পালন করে এসেছে সারা জীবন। এটা কি ঘটছে তার সাথে কিছুতেই বিশ্বাস হচ্ছে না তার। একে একে খুন হচ্ছে কেন তার সব প্রিয় বন্ধুরা, আর কে এই খুনের জন্য দায়ী? তাহলে কি না, না এটা অসম্ভব, ভূত প্রেত বলে কিছু থাকতেই পারে না পৃথিবীতে। তাহলে এইসব ঘটনার ব্যাখ্যা কি? এবার কি তাহলে তার পালা? ওই লাল পুতুলটাকে দেখে এত ভয় করে কেন তার? বাসায় ফিরতে ফিরতে সেদিন বেশ রাত হয়ে গেল। আগে কখনো এমন হয়নি, শায়লার শরীরও ভালো নয়, অথচ তাকে রেখে এভাবে এত দেরি করে বাসায় ফিরেছেন এটা ভেবেও খারাপ লাগতে শুরু করলো তার। বাসার দরজার দুটো চাবি তার দুজনের কাছেই থাকে। চাবি দিয়ে আস্তে করে দরজা খুলে ভেতরে ঢুকছেন জাকির সাহেব। শায়লার সারা শব্দ পাওয়া যাচ্ছে না, মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। আস্তে করে পা টিপে টিপে ঘরে ঢুকতে গিয়ে হঠাৎ থমকে গেলেন তিনি। সেই চাপা গন্ধটা পাওয়া যাচ্ছে। জাকির সাহেব এক মুহূর্ত চিন্তা করলেন, আচ্ছা এই গন্ধটা কোথেকে আসতে পারে? সেদিনও হঠাৎ করে পেয়েছিলেন, আবার হঠাৎ করে মিলিয়ে গিয়েছিল। হঠাৎ করে এসে আবার মিলিয়ে যাওয়ার কারণ কি? খুব সাবধানে তিনি ঘরটার চারপাশে চোখ বুলিয়ে দেখে নিলেন। তার মনে হলো কিছুটা সূক্ষ্ম পরিবর্তন ঘটেছে এই ঘরটায়, কিন্তু তিনি ধরতে পারছেন না। এদিক ওদিক তাকিয়ে তিনি পুতুলটাকেও খুঁজছেন, সেটাকেও কোথাও দেখতে পেলেন না। হাফ ছেড়ে তিনি যখন শোবার ঘরে থেকে পা বাড়াবেন, হঠাৎ মনে হলো ঠিক ঘরের কাছে তিনি খোস করে নিঃশ্বাস ফেলল। চমকে উঠে পিছনে ফিরলেন জাকির সাহেব। না, কেউ নেই পেছনে। জাকির সাহেবের মনে হলো তার পাশে কেউ দাঁড়িয়ে আছে। তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে কেউ একজন। তিনি সে দৃষ্টিটা অনুভব করতে পারছেন। প্রচন্ড ভয় লাগছে তার, চারপাশটা এরকম নীরব কেন, একটু শুয়ে পড়লেও যেন তার শব্দ শোনা যাবে না। নিঃশ্বাস ফেলতেও ভুলে গেছেন জাকির সাহেব। কোন রকমে নিজেকে সামলে শোবার ঘরে চলে এলেন তিনি। এ ঘরে অঘরে ঘুমোচ্ছে সারদা। তাকে দেখে একটা ছোট্ট স্বস্তির নিঃশ্বাস ফেললেন জাকির সাহেব। আস্তে করে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লেন। কিন্তু ঘুমিয়ে গিয়েও শান্তি পেলেন না তিনি। একটা দুঃস্বপ্ন দেখতে লাগলেন। দেখলেন তিনি বসার ঘরে টেবিলটা ধরে দাঁড়িয়ে আছে, আর ওই লাল পুতুলটা বসে আছে সোফায়, যেন ছোট্ট একটা বাচ্চা। হঠাৎ করে পুতুলটা লাফ দিয়ে সোফা থেকে নামলো, তারপর টলমল পায়ে জাকির সাহেবের দিকে এগিয়ে আসতে লাগলো। তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। পুতুলটা আস্তে আস্তে আরো কাছে এগিয়ে আসতে লাগলো, এমনকি ওটার মুখে তাচ্ছিল্যের হাসি, চোখের রাগ আর ঘৃণার ছাপ ফুটে উঠেছে, সেটাও তিনি স্পষ্ট দেখতে পেলেন। আতঙ্কে তার আত্মা কেঁপে উঠল। তবু কিসের অদম্য আজ আকর্ষণে হাত বাড়িয়ে পুতুলটার হাত ধরলেন তিনি, এবং ঘুমের মধ্যে বুঝতে পারলেন যে হাতটা তিনি ধরেছেন সেটা সম্পূর্ণ মানুষের হাত, মানুষের হাতের মতো জীবন্ত সে হাত। প্রচন্ড ভয়ে জাকির সাহেব পুতুলটাকে ছুঁড়ে ফেলে দিলেন দূরে। তারপরও পুতুলটা উঠে দাঁড়ায়, আবারও টলমল পায়ে খুশি খুশি এগিয়ে আসতে থাকে। জাকির সাহেব ছুটে পালিয়ে যেতে চায়, কিন্তু তার পা দুটো কেউ যেন শক্ত করে মাটির সাথে গেঁথে দিয়েছে। একটা মাকড়সার মতন পা টেনে টেনে পুতুলটা কাছে এগিয়ে আসে। আবারও জাকির সাহেব আবার ওটাকে ছুঁড়ে ফেলে দেবার চেষ্টা করে, কিন্তু না, কিছুতেই তা করা যায় না। পুতুলটা লাফ দিয়ে তার গলা থেকে ঢুকে পাগলের মতো নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে জাকির সাহেব। তার দম বন্ধ হয়ে আসছে, গলা ছাটিয়ে চিৎকার দিলেন তিনি। আর তখনই ঘুম ভেঙে লাফ দিয়ে উঠে বসলো সায়না। তার গায়ে ধাক্কা দিতে দিতে জাগিয়ে তুললো তাকে।
আমি কিচ্ছু জানি না।
পানি খাবে? পানি দেবো?
না 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 না, তুমি যেও না কোথাও, এখানে বসে থাকো আমার পাশে।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি কোথাও যাচ্ছি না, এখানে আছি। তুমি একটু শান্ত হতো?
হ্যাঁ, এখানে থাকো।
আচ্ছা আচ্ছা, থাকছি। কি হয়েছে বলবে? স্বপ্ন স্বপ্নে গেছো?
স্বপ্ন? হ্যাঁ হ্যাঁ, দুঃস্বপ্নই তো, কিন্তু যেন একেবারে বাস্তব। আমি আর মনে করতে চাই না।
আচ্ছা ঠিক আছে, কিছু বলতে হবে না, তুমি প্লিজ একটু শান্ত হও।
কি হচ্ছে আমার সাথে?
শোনো, আমার মনে হয় কি তোমার উচিত তোমার ডাক্তারের সাথে একটু কনসাল্ট করা। তিন দিন তোমার দুশ্চিন্তা করা বাড়ছে।
যে প্রশ্নটা করেছিলাম যে কি ভয় লাগছে, তো এখন কুয়াশে আমি সেই প্রশ্নটা আবারও করতে পারি, কিরকম ভয় লাগছে, ভয়ের মাত্রাটা কতখানি বেশি। তো যাই হোক, আমরা গল্পের অনিন্দ্য, আমরা যে রিপোর্টে দেখলাম যে আমাদের গল্প যে প্রধান চরিত্র জাকির হোসেন, তার 35 বছর বয়স্ক, তিনি তার স্ত্রীকে নিয়ে ধানমন্ডির
অ্যাপার্টমেন্টে
থাকেন, সংসারে দুজন মাত্র মানুষ, তাদের কোনো ছেলে মেয়ে নেই, কিন্তু পরিবার একটি প্রথম দিকে আমরা শুনতে পাই আনন্দের খবর যে তাদের ঘরে সন্তান আসছে। এবং মজার বিষয় হচ্ছে যে সন্তানের সঙ্গে সঙ্গে সন্তান আসছে, অনাগত সন্তান, প্রথম থেকে দেখছি একটা পুতুলের বেশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, পুতুলটা দেখে ভয় পাচ্ছেন জাকির সাহেব। এবং ইতিমধ্যে একটা খুন হয়ে গেছে, তার এক মানে খুন বলবো না, অপঘাতে মৃত্যু, খুন বলা যায় না ঠিক, পুলিশ দুটো খুন হয়ে গেছে, একজন পুলিশ ইন্সপেক্টর, তার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন,
বন্ধু ছিলেন, ব্যবসায়িক পার্টনার ছিলেন,
দুজন খুন হয়ে গেছে। কিন্তু কেন জানি জাকির সাহেব পুতুলটা দেখলে মানে দেখলেই তিনি ভয় পান, এবং পুতুলটাকে তিনি নানা জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন, এবং তিনি যে জায়গাটা রেখে যান সেখানে এসে দেখেন সেটা অন্য জায়গায়, আবার তিনি ফেলে দিয়েছে, তার বউ বলল যে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু সে দেখতে বাসায় এসে পুতুল চাই।
তার চেয়ে ভীতিকর বিষয় হচ্ছে যে পুতুলটা এমন ভাবে বসে থাকে, এমন ভাবে তার হাসি দেখা যায়, মনে হচ্ছে একজন মানুষ, জীবন্ত মানুষ।
সেটা জাকির সাহেব দেখছে, জাকির সাহেব দেখছে, কিন্তু অন্য কেউ সেটা দেখছে না, এবং তার স্ত্রী শায়লাও দেখতে পাচ্ছে। এবং একটা পর্যায়ে তার মানে ভয়ের মাত্রাটা এতখানি বেড়ে যাওয়াতে আমরা দেখলাম যে সে সময় তার স্ত্রী বললেন, শায়লা বললেন যে তোমাকে একটা ডাক্তার দেখানো উচিত, ডাক্তার কাছে নিয়ে যাবে। কিন্তু আমরা জানি না জাকির সাহেব ডাক্তারের কাছে যেতে রাজি হবেন কিনা, কি করবেন সেটা আমরা একটু পরে জানবো। আর এই ফাঁকে জানি না আমাদের সঙ্গে বন্ধুরা যারা আছেন তারা বেশ ভয় পাচ্ছেন, অনেকে ভয় তো পাচ্ছেনই,
আমার
গা কাটা দিয়েছে। বন্ধুদেরকে আমি বলেছি যেদিন কুয়াশা হয় সেদিন আমি টেবিল ল্যাম্প জ্বালিয়ে ঘুমাই, রাতের বেলা আমি একা ঘুমাই, আমার ভীষণ ভয় করতে থাকে। আমার প্রতি রাতে মনে হয় যে আজকে হয়তো আমি কিছু একটা দেখবো, অথবা আমি যেই ঘটনাটা বলে গেছি সেখান থেকে একটা চরিত্র এসে আমাকে জিজ্ঞেস করে যাই তুমি কুয়ার সাথে কেন আমার কথা বলে আছো, এরকম আমার মনে হয় মাঝে মাঝে।
তোমার ঘরে যদি পুতুল থাকে তাহলে হয়তো পুতুল,
আমার ঘরে পুতুল আছে, সুতরাং এই কথা না বলাটাই ভালো। ঠিক আছে বন্ধুরা, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি অনিন্দ, তারপর শারমিন অনিন্দ আবার ফিরে আসছি কুয়াশায়। শুনছেন এবিসি রেডিও এফএম 90.2 যেখানে চলছে রহস্যের আয়োজন কুয়াশা, সঙ্গেই থাকবেন। আর লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিচ্ছি, যে কোনো মোবাইল থেকে আসুন। আর 200 না আজকে শারমিনের ফ্যান পেজ তো আছি, আর সঙ্গে আছে এবিসি রেডিও ফ্যান পেজ। ওয়েলকাম ব্যাক টু কুয়াশা ওয়ান্স অ্যাগেইন, সঙ্গে আছি আমি শারমিন,
আমি অনিন্দ।
এবং আজকে আমাদের যে গল্পটা চলছে, কাহিনীটা চলছে কুয়াশা, সেটা স্টেটাস দিয়েছিলেন যে কেমন ভয় পাচ্ছে বা কেমন লাগছে, কতখানি ভয় লাগছে। লিখে পাঠিয়েছে একজন, লিখেছে ভেরি নাইস, একজন লিখেছে অসম, গল্পের কথা লিখেছে অনেক ভালো লাগছে। অনুপম রায় লিখেছে এটা কোনো ভয়ের গল্প হলো, এটা একটা ভয়ের গল্প হলো না, তোমার হয়তো ভয় লাগছে না। আর মির্জা নুরুলি গাজী লিখেছে খুবই হন্টেড স্টোরি, আচ্ছা। আর লিখেছে গুড স্টোরি শারণ রায়। আর অমিত হাসান লিখেছে পুতুলের হাসি, অপদেব দেবতা, ব্ল্যাক ম্যাজিক, যে কোনো কিছুই হতে পারে। আর স্নিগ্ধ কন্যা লিখেছে ওয়াও, আমার নামে নামও শান্তা, আজ থেকে কাহিনীর মধ্যে আমার নামে একটা জিন আছে। গল্পের শুরু সাউন্ড গুলো অনেক স্কেরি, জাস্ট লাভিং ইট, মেহদি হাসান লিখেছে এটা। সাউন্ডের কথা অনেকেই লিখেছেন যে সাউন্ডের জন্য আরো বেশি ভয় লাগছে, আর সাউন্ডের জন্য ভয় লাগার কারণ হচ্ছে আমাদের যে সাউন্ড এডিটর খালিদ, কৃতিত্ব সম্পূর্ণতা আমারও কিছুটা আছে সঙ্গে, কিছুটা অল্প স্বল্প, বেশি কিছু নয়। আচ্ছা, এ ডিএম সাকিব লিখেছেন ভয় লাগার মতো কিছু এই দুনিয়াতে নাই, আছে আখিরি রাত। আর ডিসামিন আরো আরো ভয়, আরো ভয় চাইছে নোমান। আচ্ছা, যারা ভয় পাও তারা ঘুমিয়ে যাও, আমার লিখেছে রায়হান হোসেন, সত্যি খুব ভয় লাগছে। মাহমুদুল হাসান লিখেছে একজন লিখেছে ভয় না বাট গল্পটা খুব থ্রিলিং। আশরাফুল ইসলাম রিমন লিখেছেন, আর রাতের কুয়াশা লিখেছে ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো আরো বেশি ভয় বাড়িয়ে দেয়। আর সজীব আরাফাত শশী লিখেছে ভয় একটু পাচ্ছি। অমিত হাসান লিখেছে পুতুল কিনবো না আমি, ভয় শেষ, আস্তে 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 ভয় লাগবে। আসিফ আহমেদ লিখেছে ভয় সেটা আবার কি লিখেছে মাহিন সাদা, ভালো তো, তুমি তো সাংঘাতিক সাহসী ছেলে, তার মানে আরেকটু শোনা তারপরে বুঝবে ভয় ভয় কাকে বলে। আজিজুল হক অনন্ত লিখেছে আমি সেই এই সব ভয় পাই না, বাট এই ভৌতিক কাহিনী শুনতে আমি আমার অনেক আমি খুবই কিউরিয়াস ফিল করি। আপু তুমি ভয় পেও না, আমরা সবাই তোমার সাথে আছি, সোহেল আহমেদ লিখেছেন। আর ভয় লাগে না কার কার ভয় লাগে, এটা প্রশ্ন করেছে রায়হান হোসেন, সেটা তো আমি প্রশ্ন করেছিলাম। একজন লিখেছে তার ভয় লাগছে না, তার মজা লাগছে। চরম লিখেছেন সুমন ডট শ্যাডো, আপু আজকের এপিসোডটা অনেক ভালো লাগবে, এটা লিখেছে সোহেল আহমেদ। এস আই ইমন লিখেছেন মারাত্মক লাগছে। সাজ্জাদ চাওন লিখেছে দেখা যাক, এখনো ভয় লাগে নাই। আর এডিবি করে লিখেছে হ্যাঁ লাগছে। আর ভয় ঠান্ডা হয়ে গেছে রায়হান আহমেদ। আর নাদিম মাহমুদ মামুন লিখেছেন পুতুল আমার কাছে। ইফতি লিখেছেন, মায়া মাইশা সার্ভার ইফতি লিখেছে, আপনি ভয় তখনই লাগবে যখনই ভয় আসবে। ইন্টারেস্টিং লাগছে, লিখেছে কৌশিক শুভ্র। আপু কাঁথামুড়ি দিয়ে শুনছি, অনেক ভয় করছে তোমার লাগছে, লিখেছে হৃদয় হাসান রাজ। আর প্রথম ভয় লাগেনি, এখন লাগছে, এজ আয়ন আমি আগেই বলেছিলাম। আর নাদিম মাহমুদ মামুন লিখেছেন ভূত। আর দেলোয়ার হোসেন লিখেছে আপু ভয় লাগছে, মনে হচ্ছে গল্পের মজা আর ভয় এই দুটাতেই দুটাই আছে, এটা লিখেছে রাজ রতন। আর নাদিম মাহমুদ আবার লিখেছে ওয়াও গুড, এটা আচ্ছা। আর এনআই সজীব খান লিখেছে এটা কিছুই না, চাঁদনির কাহিনী অনেক ভয়ঙ্কর ছিল। আসলে ভয় কিন্তু নানা রকম আছে অনেক, কখনো খুব সত্যি কাহিনী এত মর্মান্তিক এত নির্মম হয় সেটাও কিন্তু ভয়ের কারণ, আবার কিছু ফিকশন থাকে যেটা কোনো মানে যেটা মনে হয় রহস্যটা এমন ভাবে আছে যে শেষ পর্যন্ত রহস্য দেখি কিন্তু যে গল্পটা শেষ হয়ে যাচ্ছে সেখানেও কিন্তু প্রচুর ভয় থাকে। তো কুয়াশার আয়োজনটাই হচ্ছে ভয়, ভয় দেখানো এবং রহস্য। সবচেয়ে বড় কথা ভয়ের চেয়ে তো যে জিনিসটার প্রতি আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি সেটা হচ্ছে রহস্য, কি আছে এর আড়ালে। তো কি আছে এর আড়ালে এটা বোধ হয় আমরা শুরু করি যে বাকিটা নাকি তুমি কিছু করতে চাইছো।
এখানে আমাদের এবিসি ফ্যান পেজে অনেকে লিখেছেন, সোহেল রানা লিখেছেন আমি অসুস্থ তবু কুয়াশা শুনছি, আমার জন্য দোয়া করবেন, আমাদের শুভকামনা রইল সোহেল রানা আপনার প্রতি। এছাড়া মোহাম্মদ শাহজালাল দুর্জয় উনি লিখেছেন এবিসি রেডিও ইজ অসাম এন্ড নাইস, শারমিন আপু অলসো নাইস,
থ্যাংক ইউ।
যাই হোক মনে হয় আজকের কুয়াশাটা ভালো হবে, লিখেছেন বুলবুল হক। আমরা আশা করি আজকের কুয়াশাটা ভালো হবে, দেখা যাক কি হয় না হয়। এছাড়া আরো আরো অনেকেই মেসেজ দিয়েছেন, আমরা পড়ব, আমরা গল্পে চলে যাই।
হ্যাঁ, আমার মনে হয় আমরা যেখানে শেষ করেছিলাম যে জাকির সাহেবকে শায়লা একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে চাইছেন, তার এই যে পুতুল দেখে ভয় লাগার কারণে এবং রাত্রিবেলা সে অদ্ভুত অদ্ভুত সব স্বপ্ন দেখছে, সবকিছু মিলিয়ে দুটো অপঘাতের মৃত্যু আমরা দেখলাম, হয়তো তার একটা ভীষণ রকমের একটা চাপ পড়েছে, তার নার্ভের উপর মানসিক চাপ সে নিতে পারছে না হয়তো, বা সে কারণে তার স্ত্রী তাকে ডাক্তার দেখাতে চাইছে। তো আমরা বাকি গল্পটা এখন শুনবো যে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে কি হলো, সে আদৌ কি ডাক্তারের কাছে গেল কিনা। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন, অনিন্দ্য এবং শ্যামিন আছে কুয়াশায় এবং শুনছেন এফএম 90.2। আমাদের লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিচ্ছি, যে কোনো মোবাইল থেকে 8920 আর যে শ্যামিনের ফ্যান পেজ, এবিসি রেডিও ফ্যান পেজ এবং এবিসি রেডিও BD.FM এ লগ ইন করে যারা শুনছেন তারা মেসেজ পাঠাবেন এবিসি রেডিও BD.FM/মেসেজ এই ঠিকানায়। শুরু করছি পরের পর্ব বাংলাদেশ। বিছানায় উঠে বসে মুখ হা করে নিঃশ্বাস নিচ্ছিলেন জাকির সাহেব, তার মনে হচ্ছিল তিনি যা দেখেছেন পুরোটাই একেবারে বাস্তব, কিছুতেই স্বাভাবিক হতে পারছিলেন না তিনি। শায়লা তার এরকম অবস্থা দেখে প্রচন্ড ভয় পেয়ে গেল, কি করবে কিছুই মাথায় আসছিল না তার। আর জাকির সাহেব কেমন উল্টো পাল্টা বকতে আরম্ভ করছিলেন, লাল পুতুলটার কথাও দু একবার বললেন। শায়লার মনে হলো জাকির সাহেবকে ভালো কোনো সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত, কিন্তু কথাটা সরাসরি বলতে পারল না সে। ধীরে ধীরে নানাভাবে বুঝিয়ে একজন ভালো ডাক্তার দেখাতে রাজি করিয়ে ফেলল শায়লা। জাকির সাহেব তাকে বললেন তার একজন বন্ধু ডাক্তারও আছে, তার কাছেই তিনি যাবেন। পরদিন সত্যি সেই ডাক্তারের চেম্বারে গিয়ে উপস্থিত হলেন জাকির সাহেব। ডাক্তার রাজীব জাকির সাহেবের ছোটবেলার বন্ধু, সেটা ভালো পরামর্শ দিতে পারবে। বন্ধুকে সব কথা খুলে বলতেও লজ্জা করবে না, তাই মন খুলে সব কথাও তিনি বলতে পারবেন বন্ধুর কাছে।
আরে জাকির, তুই এতদিন পর মনে পড়লো আমার কথা, আয় 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 আয়, বস বস।
কেমন আছিস?
আমি তো ভালোই আছি, কিন্তু তোকে দেখে তো ভালো মনে হচ্ছে না, চেহারাটা এমন দেখাচ্ছে কেন বলতো?
আমি একটা সমস্যায় পড়েছি, জানি না তুই হেল্প করতে পারবি কিনা।
তোর বিপদে আমি আগে কখনো হেল্প করি নাই, আগেও করেছি এখনো করব, তোর কি সমস্যা বলতো?
আগের কথা আর মনে করতে চাইছি না রাজীব, এখনকার বিপদ অন্যরকম।
কি বিপদ বলতো?
আমি কিছুদিন ধরে একটা পুতুল দেখছি, আমার মনে হয় আমার হেলুসিনেশন হচ্ছে, কিন্তু আমি স্পষ্ট দেখছি কিন্তু হাঁটতে নড়তে।
মানে কি? এটা তো তোর মানসিক সমস্যা মনে হচ্ছে।
না না, আমি সত্যিই দেখেছি, এরকম পুতুল আমাদের বাসায় আগে কখনো ছিল না, কোথা থেকে এলো তাও জানি না, কিন্তু ওটা এক জায়গায় স্থির থাকে না, নিজে নিজে চলাফেরা করে। শুধু তাই না, আমার মনে হয় ওটা আমাকে দেখে হাসে।
বোঝাই যাচ্ছে তোর কি হয়েছে। আচ্ছা, ওই পুরনো ব্যাপারটা নিয়ে তুই কি খুব বেশি দুশ্চিন্তা করছিস?
কই না তো।
সব কিছু বিস্তারিত রাজীবকে খুলে বললেন জাকির সাহেব। রাজীবকে সবকিছু খুলে বলতে পেরে জাকির সাহেবের মন বেশ কিছুটা হালকা হয়ে গেল। তার নিজের কাছে এখন মনে হচ্ছে রাজীবের কথাগুলোই সত্যি। স্ট্রেস আর কাজের চাপ থেকেই এই সমস্যাটা তৈরি হয়েছে, আর এটা পুরোপুরি মানসিক সমস্যা, কাজে ভয় পাবার কিছু নেই। রাজীবের কথা মতন কয়েকদিন নার্ভ রিল্যাক্স করার ওষুধগুলো ঠিকঠাক মতন খেলেই সব ঠিক হয়ে যাবে। পরের দুই দিন জাকির সাহেব বেশ উৎফুল্ল মনে কাটালেন। রাজীবের সব কয়টা উপদেশই কাজ করছে, লাল পুতুলটাকেও আর এখন তিনি দেখছেন না, এমনকি ওই গন্ধটাও আর পাচ্ছেন না। ওটা নিয়ে ভাবতেও নিষেধ করেছে রাজীব। সেদিন সকালে উঠে গুনগুন করে গান গাইতে গাইতে রাজীবকে ফোন দিলেন তিনি।
হ্যালো, আমি ডাক্তার রাজীবের বন্ধু বলছি, জাকির হোসেন।
জি বলেন।
ওর সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম।
এখনো আসেননি?
এখনো আসেনি, ব্যাপারটা কি? আমি তো জানতাম ও এই সময় চেম্বারে থাকে।
জি তা থাকেন, কিন্তু আপনি এখনো আসেননি, ফোন করেও কিছু জানাননি, আমিও বলতে পারছি না স্যার।
আচ্ছা ঠিক আছে, বলে জানাবেন যে আমি ফোন করেছিলাম।
জি ঠিক আছে।
আশ্চর্য, 11টা বাজে, এত দেরি তো কখনো করে না বলেই জানি।
কি হলো?
রাজীবকে ফোন দিয়েছিলাম দেখা করতে যাবো ভেবে, এখনো নাকি চেম্বারেই আসেনি। দেখি বাসার নম্বরে ফোন দিই। ফোন তো ধরছে না,
মনে হয় ব্যস্ত কোনো জরুরি কাজে। জাকির সাহেব হঠাৎ করেই আবার গম্ভীর হয়ে গেলেন, কেন যেন তার কিছুই ভালো লাগছে না। আবার একটা প্রচন্ড অস্বস্তিকর অনুভূতি হচ্ছে। তিনি নিজের অজান্তেই এদিক ওদিক তাকালেন। খাবার ঘরের এক কোনায় লাল পুতুলটা পড়ে আছে, নিরীহ মুখ, যেন সে কিছুই জানে না। সেদিন সন্ধ্যায় খবরটা পেলেন জাকির সাহেব, কে বা কারা রাজীবকে নিজের ঘরে খুন করে রেখে গেছে। জাকিরের মনে হলো তিনি জানতেন এমন কিছুই ঘটবে। তিনি যেন আরো অনেক কিছু বুঝতে পারছেন এখন। ওই পুতুলটা, ওটাকে ঘর থেকে বিদায় করা ছাড়া আর কোনো উপায় নেই, কিন্তু আর কাউকে দিয়ে হবে না, কাজটা তো নিজেকেই করতে হবে। এতদিন পুতুলটার থেকে ভয়ে ভয়ে একটা দূরত্ব বজায় রাখুন জাকির সাহেব, তাই নিজের হাত দিয়ে ওটাকে ধরতে চাইতেন না। এবার তার মনে হলো সবকিছুরই একটা সীমা আছে, আর সময় নেই, এখন তাকে এই কাজটা নিজেকেই করতে হবে, তাকে পারতেই হবে কাজটা। স্ত্রীকে না জানিয়ে পুতুলটাকে একটা কাপড় দিয়ে ধরে একটা বাজারের ব্যাগে ভরে ফেললেন তিনি। তারপর রওনা দিলেন বেড়ি বাঁধের দিকে। রাস্তায় একবারও থামলেন না তিনি, একবারও ব্যর্থ মুখ খুললেন না, ভুলেও সিদ্ধান্ত বদলানো যাবে না, আজ এটার হাত থেকে মুক্তি পেতেই হবে, যে করেই হোক। বেড়ি বাঁধের কিনারায় দাঁড়িয়ে জিনিসটাকে যখন বস্তা সহ ছুঁড়ে পানিতে ফেললেন রাখি, তার ভেতর থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। মুক্তি পাওয়া কি এতই সহজ? এই জীবনে দুঃস্বপ্নের হাত থেকে কি কখনো মুক্তি পাবেন তিনি? কোন সে দুঃস্বপ্ন যা তার পিছু পিছু তাড়া করে ফিরছে? কেন আজ তার জীবনকে এমন হয়ে গেল? ব্যাগটা ফেলে দিয়ে বেশ কিছুক্ষণ এদিক ওদিক এলোমেলো ভাবে ঘুরে বেড়াতে লাগলেন জাকির সাহেব। এমন সময় তার ফোনে একটা কল এলো, তিনি তাকিয়ে দেখলেন শান্তা করেছে। আজকে শান্তা তার খালামণির কাছেই ছিল। ফোনটা ধরতে শান্তার কান্না শুনতে পেলেন জাকির সাহেব, মাথাটা ঘুরিয়ে উঠল তার। শায়না সিঁড়ি থেকে পড়ে গেছে।
হ্যালো
কালু, কালু আপনি তাড়াতাড়ি বাসে চলে আসেন, কালু সফল আজ হয়ে গেছে। খালামণি, খালামণি,
হ্যালো কি হয়েছে?
খালামণি সিঁড়ি থেকে পড়ে গিয়েছে।
কি বলতে চাও?
আমি জানি না কালু, আমি কিচ্ছু জানি না, কেনে কলিং বেল বাজালো, খালামণি দরজা খুলতে গেল, আমি আশা করেছি না, কথা চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি অবস্থা।
হতে পারে না
কালু, আমাকে ভয় লাগছে কালু, প্লিজ আপনি তাড়াতাড়ি আসেন প্লিজ।
আমি আমি এক্ষুনি আসছি, তুমি তো হাসপাতালে খবর দাও।
দিয়েছি, অ্যাম্বুলেন্স আসছে, খালু মনে অনেক ব্লিডিং হচ্ছে কালু, খুব ভয় লাগছে আমার।
আমি আমি আসছি। হবে না শালা।
পাগলের মতন ছুটে গেলেন জাকির সাহেব। স্ত্রীকে প্রচন্ড ভালোবাসতেন তিনি। যত দ্রুত সম্ভব হাসপাতালে নেওয়া হলো শায়লাকে। প্রচুর ব্লিডিং হচ্ছিল, অনেক চেষ্টা করেও বাঁচানো গেল না শায়লাকে। চার দিন কোমায় থেকে অবশেষে মারা গেল শায়লা। পাগলের মতন হয়ে গেলেন জাকির সাহেব। সারাদিন ঘরে বসে বসে বিড়বিড় করে বকেন, কাকে বকেন কি বলেন কিচ্ছু বোঝা যায় না। আবার কখনো একদম নিশ্চুপ হয়ে বসে থাকেন, একটা কথাও বলেন না। তার তো এই পৃথিবীতে আর আপন কেউই রইল না। শান্তার খুব কষ্ট হতে লাগলো খালুর জন্য, কিন্তু তারও তো কিছু করার ছিল না। শান্তা তার খালামণিকে মায়ের মতো ভালোবেসে ফেলেছিল, সে অনেক কান্নাকাটি করল। কিন্তু জাকির সাহেবের কষ্ট দেখে তার আরো বেশি কষ্ট হতে লাগলো। সে জানতো খালু খালামণিকে কতটা ভালোবাসত। নানান ভাবে সে যতটা সম্ভব দেখাশোনা করার চেষ্টা করলো তার খালুকে। কিন্তু জাকির সাহেব যে প্রচন্ড শখ পেয়েছেন শায়লার মৃত্যুতে, তা থেকে তাকে বের করে আনা সম্ভব হল না। ধীরে ধীরে তিনি একদমই চুপ হয়ে গেলেন, কারোর সাথেই কোনো কথা বলেন না। শান্তা দুপুরে গিয়ে রান্না করে দেয়, অনেক অনুরোধ করে কখনো কিছু খাওয়ায়, কিন্তু টু শব্দও করেন না জাকির সাহেব। এমনই একদিন রান্না করার সময় কলিং বেল বেজে উঠল। শান্তা দরজা খুলে দিল। পুলিশ এসেছে কিছু খোঁজ খবর করতে। গত কয়েক মাসে তিনটি মার্ডার হয়েছে, যারা প্রত্যেকেই ছিল জাকির সাহেবের খুবই আপনজন এবং পরিচিত। এরপরে মারা গেল জাকির সাহেবের স্ত্রী। ব্যাপারটাতে পুলিশের কাছে খটকা লাগে, তারা এ ব্যাপারে তদন্ত করছে, তাই কিছু জিজ্ঞাসাবাদ করতে চায়। কিন্তু জাকির সাহেবের মানসিক অবস্থা তো কথা বলার মতো নয়, তাই বাধ্য হয়ে শান্তাই কথা বলল তাদের সাথে। জাকির সাহেব বীরলিপ্ত উদাসীন দৃষ্টিতে তাকিয়ে দেখলেন, কিন্তু কিছুই বললেন না। তিনি জেনে গেছেন এসবে তার কিচ্ছু আর যায় আসে না। তিনি অপেক্ষা করছেন তার নিজের শেষ দিনের জন্য। সে আসবে প্রতিশোধ নিতে। এখন আর কোনো ভয় নেই জাকির সাহেবের। এভাবেই কেটে যেতে থাকে দিনগুলো। একদিন রাত্রে যখন কেউ নেই বাসায়, শান্তা অনেক আগে রান্না করে দিয়ে চলে গেছে। জাকির সাহেব একা একা এসে দাঁড়ান বারান্দায়। অনেক পুরনো কথা মনে পড়তে থাকে তার, একে একে। কিছু একটা আজকে হতে যাচ্ছে। বসার ঘরে ঢুকতেই তিনি দেখলেন লাল পুতুলটা বসে আছে চেয়ারে। আজ কত হেলান দিয়ে নয়, পুরোপুরি মানুষের মতো সোজা হয়ে বসে আছে। পুতুলটার পা আজ অল্প অল্প দুলছে, ঠিক যেভাবে মানুষ চেয়ারে বসে পা দোলায় সেভাবে। যাকে সব আজ ভয় পেলেন না, তিনি খুব ভালো করেই জানেন এখন কি হবে। এরপর কি হবে অরিন্দ্র, তুমি কি বলতে পারো এরপর কি হবে? তোমার কিছু মনে হয়?
আমি আসলে কুয়াশার ভিতর ঢুকে যাচ্ছি।
পরপর তিনটা অপঘাতে মৃত্যু, সবচেয়ে করুণ হচ্ছে তার স্ত্রীর মৃত্যুটা, যেটা একেবারে মানে নির্বাক করে দিয়ে গেছে জাকির সাহেবকে। এবং আমরা দেখতে পেলাম যে জাকির সাহেবের স্ত্রী জাকির সাহেবকে ডাক্তারের কাছে নিয়ে গেছে, সেও ডাক্তারও তার বন্ধু। কি অদ্ভুত একটা ব্যাপার, সবগুলো মানে অপঘাতের মৃত্যু এবং প্রত্যেকটা মৃত্যু ঘটেছে টেলিফোনের তার গলায় পেছি একই রকম। এবং তিনজন মানুষই কিন্তু জাকির সাহেবের অত্যন্ত কাছে বা পরিচিত, এবং শেষে তার স্ত্রী সন্তান সম্ভব ছিলেন শায়লা, সেও সিঁড়ি থেকে পড়ে কিছুদিন কোমায় থেকে মারা গেলেন। এবং একমাত্র এখন বাকি আছে শান্ত এবং জাকির সাহেব। এবং আমরা এই শেষের দিকটা যেটা আমরা দেখলাম যে জাকির সাহেব যেন বুঝতে পারছেন যে আজকে কি হবে, তিনি জানেন এখন কি হবে। তিনি বসার ঘরে ঢুকে দেখছেন আজকে পুতুলটা কিন্তু সবার ঘরে নেই, সোফায় বসে পা দোলাচ্ছে তোমার মানুষের মতন, ঠিক মানুষ যেভাবে পা দোলায় সেভাবে। এবং আমি জানি না, আমার মনে হয় খুব ভয়ঙ্কর কিছু আপনার করছে। তো বন্ধুরা একটা ছোট্ট বিরতি নেব। ভয়ে আমি নিজেও প্রচন্ড ভয় পাচ্ছি এবং প্রচন্ড ভয় পাচ্ছি বন্ধুরা যারা সঙ্গে আছেন, পরে এসে তাদের SMS করবো। আমরা কাহিনীতে ফিরে যাবো একটু পরে, কিন্তু তার আগে একটা ছোট্ট খবর অপেক্ষা করছে আমাদের, রাত একটার খবর। তারপরে আবার ফিরছি শারমিন এবং অনিন্দ ABC রেডিও 90.2 এর কুয়াশার আয়োজনে। সঙ্গে থাকবেন আর আমাদের লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিচ্ছি, যে কোনো মোবাইল থেকে
8920 এই নম্বরে,
আর আজকে শারমিনের ফ্যান পেজ এবং ABC রেডিওর ফ্যান পেজে সেখানে লিখতে পারেন। সঙ্গে থাকবেন, ফিরছি একটু পর।
কুয়াশায় একবার স্বাগত জানাচ্ছি। আমি শারমিন।
আমি অনিন্দর।
আর আমরা গল্পের যে জায়গাটা ছিলাম, খুবই একটা ভীষণ একটা ক্লাইম্যাক্সের জায়গা আমরা ছিলাম, যেখানে আমরা দেখছি যে জাকির সাহেব বুঝতে পারছেন জাকির কি হবে। তা আমরা মনে হয় একটা কথাও না বলি আমরা সোজা গল্পে চলে যাই, ফিরে এসে আমরা কথা বলছি। সঙ্গেই থাকুন আর আমাদের লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিচ্ছি, যে কোনো মোবাইল থেকে 8920 আর যে শামিনের ফ্যান পেজ, এবিসি রেডিও ফ্যান পেজ এবং এবিসি রেডিও BD.FM লগ ইন করে যারা শুনছেন তারা লিখে পাঠাবেন এবিসি রেডিও BD.FM/message এই ঠিকানায়। শান্তার খুব দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস নেই, কিন্তু সেদিন কেন যেন সে অনেকক্ষণ ঘুমিয়েছিল। ঘুম ভাঙল মোবাইলের রিংয়ে। এত সকালে তাকে ফোন দেওয়ার মতো তো কোনো বন্ধু বান্ধব নেই তার। চোখ মেলে সে দেখল একটা অপরিচিত নাম্বার। হ্যালো, কে বলছেন?
আপনি শান্তা বলছেন?
জি, কিন্তু আপনাকে ঠিক চিনলাম না।
আমি ধানমন্ডি থানার ওসি বলছি।
ও সরি সরি, আমি ঠিক চিনতে পারিনি। কিন্তু এত সকালে কি ব্যাপার বলুন তো।
সরি, এত সকালে আপনাকে বিরক্ত করলাম, একটা খবর দেওয়ার জন্য কল করলাম আপনাকে।
কি হয়েছে বলুন?
আপনার খালু মারা গেছেন।
কি মারা গেছেন? কি করে?
অ্যাকচুয়ালি উনি খুন হয়েছে।
খুন কে করলো?
এখনো আমরা ট্রেস করতে পারিনি। আপনার খালুর বন্ধুরা যেভাবে খুন হয়েছেন ওনাকেও একই ভাবে খুন করা হয়েছে।
আমি ভাবতেই পারছি না খালুকে কে খুন করবে।
আমরা বেশ কিছুদিন ধরেই আপনার খালুকে নজরদারি করছিলাম। স্ট্রেঞ্জ ব্যাপার হলো আমরা সন্দেহ করার মতন কাউকেই পাই। খুনের ঘটনায় আমরাও বেশ অবাক হয়েছি।
কি হচ্ছে সব?
আপনি একটু কষ্ট করে আসবেন প্লিজ, ওনার ফ্যামিলি মেম্বার হিসাবে কিছু কথা বলার।
কে খুন করলো, কেনই বা খুন করলো, এসবের কোনো উত্তর নেই। শান্তার কিচ্ছু ভাবতে পারছে না। খালুর মতো এত ভালো একজন মানুষের সাথে কারো কি শত্রুতা থাকতে পারে? তাড়াতাড়ি কাপড় বদলে শান্তা চলে আসে জাকির সাহেবের বাসায়। এসে যা দেখল তা বিশ্বাস করতে পারছিল না শান্তা। নির্মম ভাবে গলায় টেলিফোনে তার কাটানো অমানসিক শক্তিশালী কেউ যেন প্রচন্ড আক্রোশে খুন করেছে তাকে। পুলিশ অফিসার জানালো কেউ একজন জাকির সাহেবের ফোন থেকে থানায় ফোন করেছিল, বাচ্চাদের মতো গলা। তাকে বলেছে জাকির সাহেব খুন হয়েছে, তারা যেন এক্ষুনি ফোর্স নিয়ে চলে আসে। তখন রাত প্রায় 3টা হবে। পুলিশ এসে দেখে দরজা ভেতর থেকে বন্ধ। পুলিশ বেশ কিছুক্ষণ ধাক্কাধাক্কি করে শেষ পর্যন্ত দরজা ভেঙে ফেলে। ঘরে কেউ ছিল না, শুধু জাকির সাহেবের বিভৎস লাশটা ছাড়া। আর কেমন যেন একটা কটু গন্ধে চারপাশ ভরা, কিন্তু কিছুক্ষণ পরে গন্ধটার আর কোনো ট্রেস পাওয়া যায়নি। পুলিশ তদন্ত করছে। কেউ যদি খুব ভালো করে লক্ষ্য করত তাহলে দেখত একটা লাল পুতুল ঘরের এক কোণে চুপচাপ পড়ে আছে। তারপর বেশ কিছুদিন চলে গেল, পুলিশ তদন্ত করেও কিছু বের করতে পারেনি। ফ্ল্যাটটা সিল করে দিয়েছে পুলিশ, সন্দেহ করার মতো কাউকে পাওয়াও যায়নি। এদিকে ফরেন্সিক রিপোর্টে আজব এক তথ্য পাওয়া গেল, জাকির সাহেবকে যেভাবে খুন করা হয়েছে তাতে কোথাও না কোথাও খুনের হাতের ছাপ থাকাটা স্বাভাবিক, কিন্তু টেলিফোনের তার বা অন্য কোথাও কারো কোনো হাতের ছাপ পাওয়া যায়নি, এমনকি জাকির সাহেবেরও না। এ ব্যাপারটা পুলিশকে আরও অবাক করে তুলল। শান্তাও খুব চিন্তিত ছিল এই কয়দিন, কিন্তু তারপর এমন একটা ব্যাপার ঘটল যে তার সব প্রশ্নের উত্তর সে পেয়ে গেল। সেদিন শান্তা বসে বসে নিজের মনেই ব্যাপারটা নিয়ে খুব ভাবছিল। এমন সময় কলিং বেলের আওয়াজে চমকে উঠল সে।
আপনি কাকে চান?
আপনি তো শান্তা ম্যাডাম।
জি। আপনি?
জি ম্যাডাম, আপনার একখান চিঠি আসছিল আমার কাছে।
আমার চিঠি? কে পাঠিয়েছে? আর আপনি আমার ঠিকানা এবার জানলেন কি করে?
জি, স্যার মারা যাবার বেশ কিছুদিন আগে আপনার ঠিকানা আমার হাতে দিয়ে কইছিল, তার যদি কিছু হয় আমি যেন সিডিটা আপনার হাতে পৌঁছায় দিই।
আপনার স্যার কি?
সিডিটা নেন, তাইলেই বুঝবেন।
দেখি, অবাক হয়ে ভাবতে ভাবতে চিঠিটা হাতে নিল শান্তা। নিয়ে চমকে উঠল সে, উপরে জাকির সাহেবের নাম। তাড়াতাড়ি চিঠিটা নিয়ে বসলো শান্তা। জাকির খালু কি তাহলে জানতেন যে তিনি খুন হতে যাচ্ছেন? আর কিচ্ছু না ভেবে এক গানে চিঠিটা পড়ল শান্তা। কি লেখা ছিল সেই চিঠিতে? চলুন ঘুরে আসি জাকির সাহেবের অতীত জীবনে, যার খবর কেউ জানত না। চিঠিটা অনেক বড়। জাকির সাহেব শান্তাকে তার নিজের জীবনে ঘটনাগুলো জানিয়ে গেছেন। শায়লা নিজের মেয়ের মতো ভালোবাসত শান্তাকে। জাকির সাহেবও সেইভাবেই দেখতেন তাকে। আর জীবনের শেষ দিনগুলোতে শান্তা সেবা করেছেন খালামণির, তাই তার চেয়ে আপন আর কাউকে মনে করেনি জাকির সাহেব। পুলিশের জেরায় যেন ক্ষতবিক্ষত না হতে হয় মেয়েটিকে, তাই একটা চিঠিতে সব সত্যি কথা জানিয়ে গেছেন তিনি। লিখেছেন, চাইলে পুলিশকে সব জানিয়ে দিতে পারে শান্তা, এখন তার কিছুই যায় আসে না। কিন্তু কি এমন রহস্য লুকিয়ে ছিল জাকির সাহেবের জীবনে? 5 বছর আগের কথা, জাকির সাহেবের তখনও বিয়ে হয়নি। জাকির সাহেবের মা তখনও বেঁচে ছিলেন, শায়লাকে খুব ভালোবাসত জাকির। কিন্তু মায়ের সামনে সে কথা মুখ ফুটে কোনোদিন বলতে পারেনি, বললেও সে কথায় মা পাত্তা দেয়নি। মায়ের পছন্দ ছিল তারই বান্ধবীর মেয়ে নাহিদা।
আমি তোমাকে
কষ্ট দিতে চাই না।
তাহলে তুই নাহিদাকে বিয়ে কর, ওই আমার পুত্র বোধ হবে।
কিন্তু
মায়ের
ইমোশনাল ব্ল্যাকমেইলিং এর কারণে জাকির বাধ্য হয় নাহিদাকে বিয়ে করতে, কিন্তু কোনোদিনও তাকে ভালোবাসতে পারেনি জাকির সাহেব, শায়লাকেও জানাতে পারেনি। ধীরে ধীরে তার মনে এক ভয়ঙ্কর বুদ্ধি আসে, নাহিদাকে খুন করে ওর হাত থেকে মুক্তি পেতে হবে। জাকির তো নাহিদাকে জোর করে বিয়ে করেনি, তাহলে নাহিদা কেন এভাবে ওর জীবনটা নষ্ট করে দিল? এটাই ছিল জাকিরের একমাত্র রাগ। আর শায়লাকে পাওয়ার জন্য সবকিছুই করতে রাজি ছিল তখন সে। তাই একদিন যখন বাড়িতে কেউ নেই,
না ভাবলাম
তুমি আবার ব্যস্ত কিনা,
সারাদিন তো বাসায় বসেই কাটে, এমন কোনো কাজও করিনি যে তোমাকে এক কাপ চা বানিয়ে খাওয়াতে পারবো না। এই কি তোমাকে এরকম দেখাচ্ছে কেন? শরীর খারাপ লাগছে?
না মানে
দেখি দেখি জ্বরটা আছে কিনা। না তো, তাহলে চোখ এরকম লাল হয়েছে কেন?
না তেমন কিছু না।
আচ্ছা তুমি বরং তো শুয়ে রেস্ট নাও, আমি বেডরুমে তোমার চা নিয়ে আসছি, ঠিক আছে?
থ্যাংক ইউ নাইদা, আমি সেটাই বলতে চাইছিলাম।
এই নাও তোমার চা। কই গেলে?
আমি ওয়াশরুমে বসো, আসছি।
চা ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি আসো। কি তোমার নাকি শরীর খারাপ? ছাড়ো।
তোমার ছাড়ি কি করে বলো তো, কবে থেকে সুযোগ খুঁজছি।
কি করছো, কি করছো তুমি?
নাহিদাকে কিচ্ছু বলার সুযোগ না দিয়ে জাকির প্রচন্ড আক্রোশে গলা টিপে ধরে। নাহিদা বাঁচার জন্য যখন হাত পা ছুটছিল, তখন আর না পেরে একটা টেলিফোনের তার দিয়ে নাহিদার গলা পেঁচিয়ে ধরে জাকির। আতঙ্ক, ভয় আর অবিশ্বাস চোখে মুখে নিয়ে খুন হলো নাহিদা। নাহিদাকে খুন করে লাশটা একটা বস্তায় ভরে পানিতে ফেলে দিয়েছিল জাকির। আর এই কাজে ওকে সাহায্য করে তারই তিন ঘনিষ্ঠ বন্ধু। এদের একজন ছিল ডাক্তার, একজন ছিল পুলিশ, আর অন্যজন প্রভাবশালী ব্যবসায়ী। এদের সাহায্যে নাহিদার নামে একটা মিথ্যা কেস করা হলো।
যে নাহিদা অন্য কারো হাত ধরে পালিয়ে গেছে। আর সেই খবর শুনে শোকেই দুঃখে হার্ট অ্যাটাক করে নাহিদার বাবা। জাকিরের পথ পরিষ্কার হয়ে যায় এবং শায়নাকেও কোনোদিন জানতে দেয়নি সে তার এই বিয়ের খবর, কিন্তু তবুও সুখী হতে পারে না সে। যারা তাকে খুন করেছে আর তার খুনিকে সাহায্য করেছে কাউকেই বাঁচতে দেয়নি নাহিদা। নাহিদা ঠিকই তার প্রতিশোধ নিয়েছে। কিভাবে নিল সেই প্রশ্নের উত্তর খুঁজে না পেয়ে স্তব্ধ হয়ে বসে থাকে শান্তা। কুয়াশার গল্প শুনে আমি একেবারে ঠান্ডা হয়ে গেছি ভয়ে। এবং খুব অদ্ভুত একটা প্রশ্ন অনিন্দ্য আমার মনে যাচ্ছে, সেটা হচ্ছে যে তুমি খেয়াল করেছো কিনা যে পুলিশ যখন ময়নাতদন্ত করলো দেখা গেল যে জাকির সাহেবের শরীরে সাধারণত তো তার নিজেরও বাঁচবার জন্য হাত পা ছড়াছড়ি করবে বা কোনো কিছু করবে সেটা তো নেই, বা খুনি কোথাও না কোথাও তো তার খুনির হাতের আঙুলের ছাপ পাওয়া যাবে কোথাও নেই। এবং আমার যেটা মনে হচ্ছে যেহেতু বারবার পুতুলটার কথা বলা হচ্ছে, পুতুলটা কিন্তু প্লাস্টিকের, আমরা জানি অনেক সময় আমরা ছবিটি দেখেছি এবং আমরা বইতে পড়েছি এবং আমরা এটার মানে এটার সাইন্টিফিক রিজন আছে যে প্লাস্টিকের কোনো দাগ, হাতে গ্লাভস পরে যদি কারো গলায় চাপ দেওয়া হয় বা খুন করা হয় সেই ক্ষেত্রে, বা কোনো অস্ত্র যদি তুমি হাতে কিছু গ্লাভস পরে ধরা হয় ফিঙ্গারপ্রিন্ট থাকে না, তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিতেই পারি যে পুতুলটা হয়তো বা খুন করেছে বা, কিন্তু পুতুলটা কেন খুন করবে, একটা পুতুলের পক্ষে কি মানুষকে খুন করা সম্ভব, সেই রহস্যটা কিন্তু রয়ে গেছে কুয়াশার মধ্যে। সেটা কিন্তু
প্রকাশ হয়নি যে পুতুলটাই
খুন করেছে, কিন্তু এটা হচ্ছে আমি একটা ধারণা করছি, আমি ধারণা করে হ্যাঁ একটা প্রেডিকশন করতে পারি আমাদের। আর এবং যে গল্পের শেষটা যেটা যে এতক্ষণে আমরা বুঝতে পারলাম যে এই এই তিনজন মানুষ কেন খুন হচ্ছিল, এটা কিন্তু অনেকে প্রশ্ন জেগেছে, অনেকে প্রশ্ন করে পাঠিয়েছে আমাকে যে এই তিনজনের সাথে কি রিলেটেড, কেন কি ব্যাপার কি বিষয়। তিনজন পরে আমরা জানলাম যে তার যে পুরনো প্রাক্তন স্ত্রী ছিল আর তাকে খুন করেছিল একসময় জাকির সাহেব, তার বর্তমান যে স্ত্রী ছিল শায়লাকে পাওয়ার জন্য যার সঙ্গে তার ভালোবাসা ছিল এবং সেই কারণেই খুন করার কারণে বন্ধুরা তাকে সাহায্য করেছিল লাশটি গুম করার ক্ষেত্রে, এবং একটা মিথ্যা প্রচার মামলাও দিয়েছিল, অভিযোগ করা হয়েছিল যে সে পালিয়ে গেছে অন্য একজনের সঙ্গে। আসলে পাপ কখনো কাউকে ছাড়ে না, পাপের থেকে মানুষের রেহাই নেই। অনেক বন্ধু আছে সঙ্গে, অনেক বন্ধুর অনেক প্রশ্ন আছে, এখন সব একে একে উত্তর দেবো। তুমি বলছিলে কে জানি ওয়াশরুমে যেতে পারছি না।
এবিসি ফ্যান পেজে অনেকে লিখেছে, একজন লিখেছে আর রনি ইসলাম নিলয় উনি লিখছে আপু কুয়াশা শুনে ভয় পাচ্ছি। এছাড়া নাসিম ভুইয়া লিখেছে আজকের কুয়াশাটা অনেক রহস্যজনক এবং স্ট্রেঞ্জ, কোথায় যেন একটু ডিটেকটিভ টাইপ। এছাড়া এখন রিয়েল জাহি লিখেছে তোমাদের শোষ বন্ধ করো, এটা আসলে আমাদের জন্য খুব কষ্টকর, পুরো কথাটা বলি তোমাদের শোটা বন্ধ করো, ভয়ে আমি ওয়াশরুমে যেতে পারছি না।
এই কথাটা তো শোতে একজন দিশে পাঠিয়েছে, আমার সঙ্গে একজন দেখা হয়েছিল, আমি তাকে খুব যে ভালো করে চিনি তাহলে দু একবার দেখা হয়েছে, সে আমাকে বলেছে যে আমি আপু আমি শুরুতেও বলেছিলাম সে রাতে ওয়াশরুমে যেতে পারে না, যার ফলে সে পানিও খায় না অথচ সেদিনই তার পানি পিপাসা পায় রাতের বেলা। আর এনবি মানসুর লিখেছেন এবিসি কে একটা কথা লিখেছে, কুয়াশা যেদিন শুনি সেদিন সারা রাত আমার ঘরে আলো জ্বালিয়ে রাখতে হয়, ইলেকট্রিক বিলটা কি এবিসি রেডিওতে পাঠিয়ে দেবো? হ্যাঁ পাঠিয়ে দেখতে পারেন এবিসি কর্তৃপক্ষ, হয়তো আমার মনে হয় কয়েকদিন পরে বোধহয় আমাদের সবার বাড়ি আমার বাড়ির ইলেকট্রিসিটি বিল এবিসি কে দিতে হবে, কারণ আমি এনবি মানসুরের মতন আমারও যদি অনেক সাহস নিয়ে করা আমার পরিকল্পনা আমার প্ল্যানিং সবকিছু, আমার এই রহস্যের প্রতি ছোটবেলার থেকে দুর্বলতা আমি আগেও আয়োজনে বলেছি, কিন্তু তারপরে আমি নিজেই ঘুমাতে পারি না, আমি নিজেই বসে থাকি যখন এটা রেকর্ডিং হয়, সামনে থাকি স্ক্রিপ্ট করা হয় এখানে বসে শুনি, তারপরে রাতে যে কোত্থেকে ভয় এসে জড়ো হয় আমার, আজকে রাতে কেবলই মনে হয় এই পুতুলটা আসবে নয়তো বা নাহিদা কিন্তু হয়তো শায়লা অথবা জাকির সাহেব আমার কারণে এর সাথে জিজ্ঞেস করবে যে তোমার কি খুব প্রয়োজন ছিল কুয়াশায় আজকে গল্পটা প্রচার করার, এরকম নানা রকম চিন্তা আসে, জানি না কোনোদিন হয়তো বা আমার গলায় টেলিফোনের তার প্যাথানো সকালবেলা পাওয়া যেত,
আশা করি তা হবে না।
আর
শাহিদুল ইসলাম আজিদ লিখেছে, আপি শুধু আজকের কাহিনী কেন, কুয়াশার প্রতিটা কাহিনী সুন্দর হয়, তোমাকে অনেক থ্যাংকস আপি। আচ্ছা আমাকে থ্যাংকস দেবার আগে বা তোমাদের আরো এসএমএস পড়বার আগে আমি আরো একবার নাম জানিয়ে দিচ্ছি। এই গল্পটি কিন্তু পাঠিয়েছেন আমাদের একজন শ্রোতা বন্ধু, যার নাম হচ্ছে রেদওয়ান আহমেদ। আমি অনিন্দ এবং এবিসির কর্তৃপক্ষ সবাই ধন্যবাদ জানাচ্ছি রনিকে। এবং আরো যারা উৎসাহিত হচ্ছেন বা হচ্ছে বা পাঠাতে চাইছেন আপনাদের লেখা কুয়াশায়, যেটা আমরা সম্প্রচার করতে পারবো, আমরা আরো একজন লিসনারের রায়হান শরীফ, তার নাম, তিনি একটা পাঠ গল্প পাঠিয়েছেন চমৎকার, সেটা আমরা সম্প্রচার করেছি। এবং তিনি আমাদের নিহারবানু হত্যাকাণ্ডের যে কাহিনীটি ছিল সেখানেও কিন্তু তিনি আমাদের বেশ কিছু হেল্প করেছেন। বিশেষ করে তার শেষ পাঠানো একটা বই ছিল যেটা নাকি আমরা আমাদেরকে খুব কাজে দিয়েছে ওই লেখাটা। আর আজকে আমাদের যে স্ক্রিপ্টটি তৈরি করেছেন, স্ক্রিপ্ট তৈরি করেছেন প্রতিবারের মতোই সিফাত মাহমুদ, এবং অভিনয় পর্বের নির্দেশনা দিয়েছেন সাকিফা জানা, এবং অসাধারণ সাউন্ডের কৃতিত্ব একমাত্র খালিদ ভাই। আর অভিনয় যারা করেছেন সেটা হচ্ছে নাহিদ, সাকি, কুমকুম, জাহিদ, নোবান, কাফি, রনি, মীরা এবং আফরোজা। আমার ভয় কাশি চলে আসছে। আচ্ছা আর একজন সাদিকুর রহমান মুন লিখেছেন মাই ফেভারিট, জারিফ খান লিখেছেন আই লাইক ইউ শামিন। আর এগুলো অনেক আগে আসা, অবশ্য আমি খুব রিসেন্ট আসা যেগুলো সেগুলো দেখছি। আচ্ছা আই এম সো অ্যাফ্রেড লিখেছে রাকিব খান, আবার পরে আর কিছু লিখে পাঠিয়েছে, আমার কাছে আজকের কুয়াশা অনেক ভালো লাগছে, অনেক রহস্যজনক। এটা লিখেছে নাসিম ভুঁইয়া, পড়ো তুমি বলো।
আচ্ছা এবিসি ফ্যান পেজে আরো কিছু কমেন্ট এসছে। রাশেদ লিখেছেন যে আমি পুরো গল্পটা শুনতে পারছি না ভয়ের কারণে, আমি বাসায় একা আছি। এছাড়া এনবি মনসুর উনি লিখেছেন আমি শোনার সাহস পাচ্ছি না, আবার না শুনে থাকতেও পারছি না, কি মুশকিলে পড়লাম বলতো। এরকম সমস্যা আসলে সবারই হচ্ছে আজকে গল্পটা।
কুয়াশার এমনই আকর্ষণ যে ছাড়াও যায় না আবার থাকাও যায় না, কি করা যায় তাহলে? এটাই করা যায় যে আগামী সপ্তাহে আরো একটা ভয় দেখানো কাহিনী নিয়ে আসা যায়, আর একটা রহস্যের কাহিনী নিয়ে আসা যায়। আই লাভ কুয়াশা লিখেছে কে কে সি রাজু, আপু আজকের গল্প পুতুলের প্রতিশোধ, নাম দিয়েছে মোহাম্মদ ফয়সাল, ফয়সাল কে আর বোধহয় করিম হবে। আচ্ছা আজকের গল্পটার কিন্তু একটা নাম ছিল, নামটা যেহেতু রেদওয়ান হামিদের লেখা তিনি নাম দিয়েছিলেন এটা তমসা, তমসা অর্থাৎ হচ্ছে আধার বা রাত। হ্যাঁ আর আজাদ হচ্ছে লিখেছে কষ্ট হচ্ছে আপু, কঠিন লাগছে। এটা লিখেছে এস আই ইমন, কে কে সেই রাজু লিখেছে শামিন আপি রক, একলা ঘরে শুনতে, বাবা তুমি প্রচন্ড সাহসী তাহলে, খুব ভয় লাগছে লিখেছে মোহাম্মদ সাইম। রাতিব আয়ন লিখেছে ভয় লাগছে বাট অনেক মজা লাগছে একলা ঘরে, সত্যি গা ছমছম করছে শামিন আপু। আজাদ হোসেন লিখেছেন এটা, মুস্তাফিজুর রহমান লিখেছেন যখন ভয় লাগবে তখন আর কোলবালিশও খুঁজে পাবি না। আর কাহিনীটা খুবই অসম, এটা লিখেছেন হচ্ছে চাঁদ থেকে বলছি বাবা। আর যারা 8920 তে পাঠিয়েছেন মোবাইল ফোন থেকে, তপন শাহজি লিখেছে পল্টন থেকে, আমি একা একা গল্প শুনছি আমার কিছু কিছু ভয় লাগছে, এটা বেশ কিছু আগে এসেছে আমি এখন পড়ছি। শামির আপু খুবই ভয় লাগছে, আজকে কুয়াশা খুব ভালো হচ্ছে কিন্তু নামটা পাঠাইনি। নয়ন লিখেছে মনে হচ্ছে শান্তাই ঘটনার সাথে ইনভলভ আছে, শান্তা তো ইনভলভ নেই সেটা তো জানাই গেল, বরঞ্চ শান্তা শেষ পর্যায়ে একদম কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, যেটা কি হলো। ফাহিম আকবর থেকে লিখেছে শামির আপু প্রচন্ড ভয় পাচ্ছি, পানীয় খেতে পানীয় পান করতে পারছে না, আপু ভয় লাগছে আবার ভালো লাগছে। মোনাব্বির লিখেছে, রহিম খাগড়াছড়ি থেকে লিখেছে আজকের কুয়াশা খুবই ভীতিকর, আমি চোখ বুঝে বাস্তবে হাঁটছি, ভয় হচ্ছে ভীষণ, আপু আমার খুব ভালো লাগছে, আমরা পিচ্ছি পাচ্ছে একসাথে জড়ো হয়ে শুনছি, এত ভয় পাচ্ছে হয়তো তাই একসঙ্গে আছে সবাই। আর একটা হিন্দি মুভি দেখেছিলাম যেখানে একটা পুতুল হঠাৎ করে জীবন্ত হয়ে যায়, যার অনেক শক্তি, এত শক্তি যে কেউ পারে না তার সাথে, আজকের ঘটনাটা সেরকমই হতে পারে, আমিও দেখেছি ছবিটা, কিন্তু এখানে তো পুতুলটার কথা বলা আছে, কিন্তু পুতুলটাই যে করেছে সেটা কিন্তু কোথাও কিছু লেখা নেই। একমাত্র জাকির সাহেবই কিন্তু দেখতে পেত যে পুতুলটা বসে আছে, পুতুলটা তাকিয়ে আছে, পুতুলটা হাসি হাসি মুখ পা দোলাচ্ছে, শেষ পর্যায়ে তিনি লিখেছেন, সেটা তার হ্যালুসিনেশনও হতে পারে আমরা জানি না, কিন্তু বাস্তবে কি পুতুল খুন করেছেন কিনা সেটা কিন্তু রহস্যই রয়ে গেছে, মানে খুনিকে কিন্তু আমরা পেলাম না এখানে। আর কিন্তু নাহিদার নামে তার স্ত্রী ছিল, প্রথম স্ত্রী ছিল, সেটা আমরা শেষে জানতে পারি। জাকির সাহেবের যে অতীত জীবনটা কিরকম, এবং সে নিঃসন্দেহে একটা ভালো লোক ছিল না, সে একজন খুনি
ছিল,
হ্যাঁ সেটা আমরা একদম শেষে জানতে পারি। মুনলাইট লিখেছে ইউএসসি, মুনলাইট লিখেছে মিস্টিকিয়ের, আচ্ছা আমি তোমার লেখা পড়তে পারছেন সরি। আর ববি ফ্রম গাজীপুর লিখেছে আপু ভীষণ ভয় লাগছে। আর আসাদুল্লাহ লিখেছে ইয়েস, মানে হয়তো ভয় বেশি পেয়েছে তাই আর বেশি কিছু লিখতে পারেনি। চিটাগং থেকে লিখেছে একজন একদমই ভয় পায়নি, খুবই ভালো কথা। আর বিভা লিখেছে ড্যামরা থেকে আপু প্রচন্ড ভয় পাচ্ছি, বিভেদ দুঃস্বপ্ন নয় সত্যি ভয় লাগছে, বিভেদ লিখেছে এটা দুঃস্বপ্ন নয় সত্যি ভয় লাগছে, মনে হচ্ছে কেউ যেন পা টিপে চলে যাচ্ছে। আপু খুবই ভয় লাগছে, নাম পাঠায়নি। রুবেল লিখেছে চিটাগং থেকে কুয়াশার সাকি আপু, আর হৃদয় নার্সিং হোমের সাকি আপু, আচ্ছা আমি বাকিটা আসিনি, একই ব্যক্তি, দুজন দু জায়গায় দুরকম ভাবে কাজ করে এটুকু বলতে পারি। আচ্ছা আমি আই এম পিনোকিও মৌ মাকসুদা বউ তার পুরো নাম লিখেছে, আমি তোমাকে খুব বেশি মিস করছি, কোথায় চলে যাচ্ছে ভাই তুমি সব ফেলে ভয় নাকি। আচ্ছা যাই হোক, হাজিরপাড়া থেকে রামপুরা থেকে লিখেছেন মাসুম, আমি আমার পাখি খাদিজা আব্দুল আজিজ জান্নাত একসাথে কুয়াশা শুনছি। ও আচ্ছা অনেকে শুনছেন তারা, ধন্যবাদ কুয়াশা শোনার জন্য। বসে আছি একা, মোহাম্মদ শরীফুল লিখেছেন গাজীপুর থেকে, তাহলে ভয় পাচ্ছি নিশ্চয়ই একা থাকলে। আচ্ছা একটা জিনিস আমি বুঝি না অনিন্দ, আমরা সবসময় বলি না একা থাকলে যদি ভয় পাওয়া বা ভয়ঙ্কর কিছু ঘটে দুজন থাকলে কি হবে, দুজন থাকলে কি সে ভয় থেকে নিষ্কৃতি পাওয়া যায়, সেটা কিন্তু আমরা কখনো ভেবে দেখিনি।
হ্যাঁ কিন্তু গাণিতিক ভাবে কিন্তু ভয়টা দ্বিগুণ হওয়ার কথা, দুজন মানুষ মিলে ভয়টা দ্বিগুণ হবে।
হ্যাঁ দুজনে ভয় পাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে না আসলে সেই ক্ষেত্রে দেখা যায় যে একজন আরেকজনকে তার আশ্রয় মনে করে, সেই কারণে হয়তো মনে করে যে যত বেশি মানুষ থাকবে বা দুজন থাকবে তাহলে ভয়টা কম হবে। আর আমি তোমার নতুন বন্ধু চৌধুরী লিখেছে নাটোর থেকে, স্বাগত তোমাকে এবিসি রেডিওতে, আমার খুবই ভয় লাগছে, আমি মাথা না রাখতে পারছি না। আরিফ লিখেছে, ইমন লিখেছে হাই শাবিন আপু আমি নতুন ফ্যান। আচ্ছা এখানে কিন্তু আছে নতুন অনিন্দ যোগ দিয়েছে আমাদের সঙ্গে, আমার সঙ্গে আছে তো অনিন্দকে কিন্তু কেউ একটা হাই বলনি, এটা আমি এতক্ষণ পরে দেখলাম। ও আগামী সপ্তাহে আমার সঙ্গে কুয়াশায় থাকছে, আশা করছি ওকে তোমরা খুব সাদরে গ্রহণ করবে, সেটাই আমি তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করি। আমি পারবো না কোনোদিন তোমাকে ভুলে যেতে, এটা কাকে কার উদ্দেশ্যে লেখা ঠিক বুঝতে পারছি না, কি ভয়ে কি এলোমেলো হয়ে গেল নাকি সবকিছু। আচ্ছা রিফ এটা কি লিখেছে, পিরাট পিঙ্ক আপু এটা কি রিয়েল স্টোরি, সেটা তো রেদওয়ান হোসেন বলতে পারবে, রেদওয়ান আহমেদ বলতে পারবে। আমি জানি না আপনি আজকে শুনছেন কি না, আপনি যদি শুনে থাকেন তাহলে একটা রেসপন্স আপনার কাছ থেকে আশা করতে পারি। মানে আমি জানি না বাই এনি চান্স কি করে আপনার কন্টাক্ট নাম্বারটা যেন আমার কাছ থেকে হারিয়ে গেছে, নাহলে আমি আপনাকে জানিয়ে দিতাম যে আজকে এই আয়োজনটা হচ্ছে। তো অসুবিধা নেই, আপনি নিয়মিত শ্রোতা আমার মনে হয় করছে, যে রত্ন করে লেখাটা দিয়েছে তাতে বোঝা যায় এবং সে আমার সঙ্গে দেখা করে গেছে যে সে নিয়মিত শোনে কুয়াশা, তো নিশ্চয়ই সে শুনছে। যদি মিস করেও যায় তাহলে আমাদের এবিসি রেডিও FM, এবিসি রেডিও www.abcradiobd.fm এ লগ ইন করলে আমাদের যে ওয়েবসাইটটি আছে সেখানে সংগ্রহশালা, অর্থাৎ আর্কাইভ বাংলায় লেখা আছে সংগ্রহশালা, সেখানে ঢুকে কুয়াশার সবগুলো পর্ব আছে, আজকেটাও থাকবে, এই মুহূর্তে পাওয়া যাবে না আগামীকাল পাওয়া যাবে, সেখানে ডাউনলোড করে শোনা যেতে পারে। মনিয়া লালবাগ থেকে লিখেছে আপু আমার পাশে তাকাতেই ভয় লাগছে, অনেক ভয় পাচ্ছি। আবির লিখেছে আমি তোমার নতুন বন্ধু, কুয়াশা শুনছি ভয় লাগছে। আপু ভয়ে আমার পুরো শরীর কাঁপছে, শুনতে একদম ইচ্ছা করছে না কিন্তু না শুনেও পাচ্ছি না, কি করবো এখন তো সবই শেষ হয়ে গেছে, এখন তোমার কি হালত আমি জানি না। তুমি কি কোনো SMS বা কিছু ফ্যান পেজ থেকে পড়তে চাও?
হ্যাঁ এখানে ফ্যান পেজে অনেক SMS আসছে, একজন এসছে আজ জোশ হয়েছে কুয়াশাটা, আরেকজন হয়েছে আপু আমি প্রচন্ড ভয় পাচ্ছি,
এখানে যে মনে করছে যে আজকে কুয়াশাটা অনেক ভালো হয়েছে, নাদিম মাহমুদ মামুন। এছাড়া একজন বলেছে যে উনি ভয় পাচ্ছেন। এই ভয় পাওয়ার বিষয়টা আসলে অনেকেই লিখেছে, কতজনের নাম বলবো,
এই নামগুলো পড়ে দাও তাহলে।
রাকিব খান যে বৃষ্টির মাঝে কুয়াশা খুব ভালো লাগছে।
হ্যাঁ, এটা আমি শুরুতেই বলেছি যে আজকে তো আজকে যে মানে প্রাকৃতিক দুর্যোগ বলবো, আজকে যে পরিবেশ আবহাওয়া বাইরে পারফেক্ট একটু কুয়াশা শোনার জন্য।
এছাড়া ইস্তিয়াক আহমেদ লিখেছেন যে ভয়ের কাহিনী। মোহাম্মদ ওমর ফারুক লিখেছেন ইট ইজ এ ডিফারেন্ট শো অফ রেডিও চ্যানেল, আই লাইক ইট,
থ্যাংক ইউ।
সবারই ভালো লাগা আছে। আর জাহির খান লিখেছেন আমার তো ভয়ে জ্বর আসছে এখন, অনেকে আবার অসুস্থ তারপরে কুয়াশা শুনছে।
আচ্ছা, আমি শুরুতেই বলেছি যারা অসুস্থ বা একটু দুর্বল দেখতে, সবার মন তো সবল হয় না, কেউ একটু বেশি ভয় পায়, নার্ভের প্রবলেম আছে বা কি বলবো হার্টের প্রবলেম আছে, খুব বয়স্ক যারা বা ছোট শিশু তারা অবশ্যই শুনবেন না। এটা কিন্তু শুরুতেই বলে দিয়েছি, আমি এটা সবসময় কুয়াশায় বলে থাকি। সেই ক্ষেত্রে যদি কোনো অঘটন ঘটে যায় বা কারোর শরীর খারাপ হয়ে যায় কিছু হয়ে যায়, তাহলে কিন্তু তার দায়ভার আমাদের নয়, কারণ আমরা কিন্তু শুরুতেই এই সতর্কীকরণ কথাটি জানিয়ে দিই সবাইকে। আচ্ছা, ফিলিং এফ্রেড ফ্রম কি ঘোষ সান্টার রাঙামাটি। আচ্ছা শারমিন আপু, আমি তোমার নতুন ফ্রেন্ড, আজ প্রথম কুয়াশা শুনছি, ভালো লাগছে ও ভয় লাগছে, তোমাদের সবাইকে ধন্যবাদ কুয়াশা প্রচারের জন্য। পুরো কুয়াশা টিমেরই কৃতিত্ব কুয়াশা, শুধু কুয়াশা আমি একা বা অনিন্দ্য আছে আজকে আমার সঙ্গে তা নয়, এখানে যে স্ক্রিপ্ট লিখে তার কৃতিত্ব আছে, যে গল্পটা যার তার তো আছেই, সাউন্ডের এবং যারা অভিনয় করে কুয়াশা কলাকুশলী টেকনিশিয়ান্স সবার জন্য, সবার কৃতিত্ব সমান এবং সবার কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং সবাইকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। লন্ডি হাসান মোল্লা দেখতে গেলে আপনি সত্যি সত্যি আমার এরকম একটা প্রবলেম হচ্ছে, তবে সেটা পুতুল ছিল না, ছিল একটা শ্যাডো যেটা আমি এখনো দেখতে পাই। আচ্ছা, এই যে তোমরা এখনো কেউ কেউ কিছু দেখতে পাও, আমি দেখেছি খুব ছোট করে যদি তোমরা আমাদেরকে লিখে পাঠাও, ইমেলের মাধ্যমে লিখে পাঠাও, আমরা কিন্তু সেটা পড়ে শোনাবো, কারণ যদি খুব ছোট অভিজ্ঞতা থাকে, যেরকম আজকে শিরিন আক্তারের একটা কাহিনী সত্যি ঘটনা সে লিখে পাঠিয়েছে, গতবার ছিল তাসনুবা এবং আরো একজন, তার নামটা ঠিক মনে নেই আমার, লিখে পাঠিয়েছিলেন তাদের দুটো গল্প, সেটা আমি কিন্তু পড়ে শুনি, কিন্তু ছোট করে লিখে পাঠিয়ে কিন্তু আমাদের যদি সময় থাকে ওই গ্যাপটা আমরা ফিল আপ করতে পারি তোমাদের সেই গল্পগুলো শুনি, এবং অনেকেই খুব ইন্টারেস্টেড হন। এবং আমি আবারও জানিয়ে দিচ্ছি আমাদের ইমেল অ্যাড্রেসটা, সেখানে কিন্তু পুরো সম্পূর্ণ একটা কাহিনী গল্প পাঠাতে পারো তোমরা, যেটা যেরকম রেদওয়ান আহমেদের আজকে আমরা প্রচার করেছি, কুয়াশা FMH920@gmail.com। হ্যাঁ, আর আর যে শর্মিনের যে ফ্যান পেজ আছে সেখানকার ইনবক্স, নট এবিসির ইনবক্সে পাঠানো যাবে না, আর যে শর্মিনের ইনবক্সে পাঠাতে হবে, এটা একটু খেয়াল করতে হবে। আর নিজেও সশরীরে এসে দিয়ে যেতে পারো, এবিসির ঠিকানাটা আমি জানিয়ে দিচ্ছি, ঢাকা ট্রেড সেন্টার, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারবান বাজার, সেকেন্ড ফ্লোর, সেখানে এসে এবিসি রেডিওতেও দিয়ে যেতে হবে। কিন্তু উপরে লিখে দিতে হবে তোমার নাম, তোমার ঠিকানা, তোমার কন্ট্যাক্ট নাম্বার বা আপনার কন্ট্যাক্ট নাম্বার, এবং উপরে লিখতে হবে প্রযোজক শারমিন, প্রথমে দেখতে হবে কুয়াশার গল্প, প্রযোজক শারমিন, এটা লিখলেই হবে। আর ভয় পায় বোকারা, আমি ভয় পাই না, আমি বোকারা লিখেছে রবিন। বোকারা ভয় পায়, চালাকরা কি ভয় পায়? বোকারা ভয় পায় না, আমার তো মনে হয় বোকারা বেশি ভয় পায়, না বুঝেই আর একটু বেশি ভয় পায়, তাহলে চালাক হলে তো বুঝতে পারবে, এটা বোধ হয় আমি তোমার সঙ্গে একমত হলাম না। মোহাম্মদ ইমাম হুসেন লিখেছে নাগরাবাদ চিটাগং থেকে, শারমিন আপু কুয়াশা খুব ভালো হচ্ছে অ্যান্ড ভয় পাচ্ছি, মোটামুটি ভয় পাচ্ছি, নারায়ণগঞ্জ থেকে আমির হোসেন লিখেছে, ঠিক আছে অসুবিধা নেই। জাকি ঢাকা থেকে লিখেছে টুডে কুয়াশা ভেরি ভেরি গুড, তা তো হবে, আপনার নামের সঙ্গে নায়কের নাম মিলে গেছে, কুয়াশা যে প্রধান চরিত্র, কিন্তু দুঃখজনক ভাবে জাকি সাহেব মারা গেল, আমার একটু জাকি সাহেবের জন্য খারাপ লাগেনি, কারণ ব্যক্তিগত জীবনে জাকি সাহেব মোটেও ভালো লোক ছিলেন না। শামিন আপা গল্পটা অনেক ভয়ঙ্কর, নাম পাঠায়নি। সুমন উত্তরা থেকে লিখেছে আপু অনেক ভয় পাচ্ছি, আমার বাসার সব কি পুতুলের শোপিস ফেলে দিব, এটা কেমন কথা, এটা বোধহয় ঠিক না, আর সরিয়ে রাখতে পারো কিছুদিনের জন্য, ফেলে দিও না। আর ভীষণ ভয় লাগছে, মম লিখেছে। আর বিভা চাকমা আবারও লিখেছেন বান্দর, না এটা অন্য একদিন, বিভা চাকমা বান্দরবান থেকে লিখেছে খুব ভয় লাগছে একা একা শুনছি। আরিফ লিখেছে যে আমরা থেকে আপু ভয় লাগছে, একটু ভয় কমানো যাবে,
আমার সাথে সাগর, সাগরও ভয় পাচ্ছে, সাগর নামে হয়তো তার সঙ্গে কেউ আছে। তো তো এটা আমাদের কথা সঠিক নয় যে দুজন থাকলে ওকে ভয় পায় না, তুমি যেটা বলছিলে দুজন থাকলে ওকে দ্বিগুণ ভয় হয় সেটা হতে পারে। আজ গল্প শুনে অনেক ভয় পেয়েছি, পপি লিখেছেন, আর মোহাম্মদ মুজাম্মেল লিখেছেন, আপা আমার ভীষণ ভয় ভয় লাগছে। আচ্ছা আমি ভেবেছিলাম ভয় পাবো না, কিন্তু এত ভয় পাইলাম যে সত্যি বুক ধরফর করছে। আচ্ছা সানাম লিখেছে খিলগাঁও থেকে, আপু আজকে স্টোরিটা একটু বেশি ভয়ঙ্কর, বেশিটা সে অনেকগুলো আইডি লিখেছে, মানে অত্যন্ত বেশি ভয় পেয়েছে। আমি আমি ইউ ইউলা হে মারমা কখনো ভয় পাইনি, আজ ভয় পেয়েছি অনেক। আচ্ছা আপু আমি নিউ ফ্রেন্ড, খুবই ভয় পেয়েছি, অসীম ভয় পেয়েছি লিখেছে। আচ্ছা সাইদা বৃষ্টি লিখেছে, আপু আমি এরকম ভয়ঙ্কর কিছুর সাথে কথা বলতে চাই। এরকম ভয়ঙ্কর কিছু কিসের সাথে কথা বলতে চাও, সেটা কি পুতুলটাকে মনে হচ্ছে? তুমি ট্রাই করে দেখো তোমার অভিজ্ঞতাটা, তারপরে আমাদেরকে তুমি কুয়াশায় লিখে পাঠাতে পারো, আমরা সেটা সম্প্রচার করে দেব। তোমার অভিজ্ঞতা লেখা পর যদি তুমি সাসটেইন করো তাহলে। আর আসাদ লিখেছে খুবই ভয় লাগছে, একেবারে সকাল হলে বেড থেকে উঠবো। আর সিরাজুল ইসলাম লিখেছে লাকসাম থেকে, কুমিল্লা থেকে, শামিন আপু আমার কাছে অনেক ভয় লাগছে। রিমন লিখেছে আমি এবিসি রেডিও রেগুলার এসএমএস করি, এসএমএস পড়ো না কেন এটা আমি বুঝলাম না। আমার আজকে খুব কাশি আসছে, আমি জানি না কেন, সরি। তুমি
সেক্ষেত্রে ফ্যান পেজে আরো কিছু কমেন্ট এসেছে। স্বপ্নময় পিঠু উনি লিখেছেন আপু ঘুম আসছে না, অনেক ভয় লাগছে। এছাড়া এস আই শফিক লিখেছেন খুব ভয় লাগছে। একজন আইডি উনি লিখেছেন পুতুলটা আমাকে মেরে ফেললো, বাঁচাও বাঁচাও। আমরা সাহস যোগাতে পারি যে না পুতুলটা মারবে না। এস ইউ রানা লিখেছেন খুবই মর্মান্তিক আজকের কুয়াশা। এছাড়া একজন তোমাকে প্রশ্নও করেছে, আচ্ছা আপু যদি তোমাকে যদি আজ পুতুলটা ধরে তুমি কি করবে?
এখন আমি ভয় মারাও দিতে পারি, কালকে থেকে আর এমনি আসবো না মারা খেলে, যদি না আসি তাহলে বুঝবে যে পুতুলটা আমাকে মেরে ফেলেছে বা আমি ভয় মরে গেছি। সহজ উত্তর একেবারে।
একজন লিখেছে আপু কাল পরীক্ষা আছে। জয় লিখেছেন আপু কুয়াশা আর কালকের এক্সামে ম্যাথ করছি।
খুবই চমৎকার, কালকে পরীক্ষার রেজাল্ট কি হবে ভাই, খারাপ হলে আমার কোনো দোষ নেই। কিন্তু প্রথমে আচ্ছা আরেকটা কথা বলছি, যাদের পরীক্ষা থাকবে তারা খুব আশা শুনো না, ভয় ঘুমোতে পারবে না, পরে সকালে পরীক্ষা দিতে দেরি হবে। অঙ্ক পরীক্ষা থাকলে খুব ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে হয়।
যুক্তি আর অনুভূতি একসাথে ব্যবহার করছেন উনি, ওনার অনুভূতিটা ওনার অঙ্কে ঢেলে দিতে পারবেন। আশা করি আজকের ভয়টা তার কেটে গেলেই সাহস নিয়ে পরীক্ষা হলে হয়তো সাহস নিয়ে পরীক্ষা উত্তর দিতে পারে।
আমার মনে সকালে ঘুম থেকে উঠলে কিছু আর মনে থাকবে, তখন পরীক্ষার ভয়, তখন কুয়াশার ভয় চেয়ে অঙ্কের ভয়টা কাজ করবে বেশি। আমার তো মনে হয় হ্যাঁ পুতুলের ভয় কিন্তু আমি মারা যাবো না কখনো, যদি আমাকে যদি আবার কখনো অঙ্ক পরীক্ষা দিতে বলা হয় সেই ক্ষেত্রে আমি ভয় পেতে পারি, সেটা হচ্ছে কুয়াশার ক্ষেত্রে ভয় আমার বেশি লাগবে সেই ক্ষেত্রে। অঙ্ক কুয়াশার ক্ষেত্রে ভয়ঙ্কর আমার কাছে। আজকের ঘটনার কোনো সমাধান থাকবে না মনে হয়, এটা অনেক আগে লিখে পাঠিয়েছে, আমি আগেরগুলি পড়ে দিচ্ছি, বন্ধুরা তো কষ্ট করে শুনে লিখে পাঠিয়েছে। রাসেল মিরপুর থেকে লিখেছে আপু অনেক SMS করছি কিন্তু আপনি পড়েনি, কারণ আমি আগেই বলেছি যে পড়লে তোমরাই বিরক্ত হবে, আপনারা বিরক্ত হন, যার ফলে আমরা SMS টা শেষের দিকে পড়ি, মাঝখানে যখন যেগুলো সামনে থাকে ওই মুহূর্তে আসে সেগুলো পড়ে দিই, কাহিনীর সাথে রিলেট করা কিছু হয়তো থাকতে পারে, কোনো প্রশ্ন থাকবে সেগুলো। আমি শুনছি বাড্ডা থেকে, আপু সিরিয়াসলি খুব ভয় পাচ্ছি, লাস্ট পর্যন্ত শুনতে পারবো কিনা বুঝতে পারছি না। আচ্ছা খুবই ভয় লাগছে। আচ্ছা আমার বয়স 44, একা মানুষ, প্রথম কুয়াশা শুনছি, ভীষণ ভয় লাগছে, বাবু শান্তিনগর থেকে। 44 হলে কি ভয় সেই 44ই হোক, 104 বছর বয়সই হোক, 14 বছর বয়স হোক, ভয়ের কোনো, ভয় পাওয়ার কোনো বয়স নেই। আর মোস্তফা লিখেছে ইট ইজ ভেরি ডেঞ্জার। আচ্ছা সব কুয়াশার শ্রোতা একত্র হয়ে কুয়াশা শোনা উচিত, সব কুয়াশার বন্ধুরা তো একত্র হয়েই শুনছে, একই সময়ে হয়তো এক একটা জায়গায় বসে শুনছে, কেউ হয়তো বাড়ির ছাদে বসে শুনছে, কেউ বাড়িতে শুনছে, কেউ হয়তো বাড়ির বাইরে আছে, কেউ হয়তো বারান্দায় আছে, বা কেউ অন্য কোথাও আছে, কিন্তু একত্রিশ সবে শুধু সেক্ষেত্রে বলা
যায় দেশটা যদি আমার ঘর হয়।
হ্যাঁ
এক ঘরেই আছি,
হ্যাঁ আমরা এক ঘরেই আছি। রায়হান সরকার লিখেছে রহস্য ভাঙলে না কেন, সেটা তো রেদওয়ান আহমেদ বলতে পারবে, কিন্তু আমার মনে হয় একটা খুব চমৎকার একটা মেসেজ আছে গল্পটার মধ্যে, এবং রহস্য হয়তো আমরা নিজেরাই ভেদ করতে পারি একটু যদি মাথাটা খাটাই। ভয়ই তো অস্থির সবাই, আর মাথা খাটাবে কখন। নাহিদাকে খুন করার দরকার কি ছিল, ডিভোর্স, আচ্ছা ডিভোর্স বানানটা তুমি এমন ভাবে লিখেছো যে ভাবছি অন্য কোনো বাংলা শব্দ বোধ, আচ্ছা ডিভোর্স দিলেই পারতো, তাহলে এভাবে সবাইকে মরতে হতো না। কুল বয়স সীমান্ত লিখেছি মিরপুর এক থেকে, আসলে অনেক কিছু করলে তো অনেক কিছু হতো না, মানুষের যখন বোধ জ্ঞান থাকে না, মানুষের যখন বিবেক কাজ করে তখনই কিন্তু মানুষ
এই দুর্ঘটনাগুলো বা এই অপরাধগুলো সংগঠিত হয় আসলে। এছাড়া ইরফান চৌধুরী লিখেছেন, আর কত ভয় দেখাবে আপু, অনেক ভয় পাচ্ছি। আরেকজন এম এন ইসলাম সাজু লিখেছেন, তোমার পিছনে লাল পুতুল, আমাদের পিছনে আসলে লাল পুতুল
নেই, আমাদের পিছনে এবিসির লোগো,
হ্যাঁ এবিসির লোগো, এরকম অনেকেই ভয় পাচ্ছে আসলে, ভয় পাওয়ার মতোই একটি গল্প ছিল আজকে। এছাড়া এম এন ইসলাম সাজু আর লিখেছেন যে তার বন্ধুও নাকি তাকে মেসেজ পাঠিয়ে জানিয়েছে যে তারও খুব ভয় লাগছে, তার বন্ধুরও ভয় লাগছে।
ফারিহা তুমি পচা, তুমি আমার টেক্সট পড়নি, এটা ফারিহাটা কি আমি জানি না, ভালোই হয়েছে যে আমার উপরে
আসেনি।
হ্যাঁ সম্প্রীতি ঢাকা থেকে লিখেছে, আজকে অনেক ভয় পাচ্ছি, মা পাশে নেই আর আমি একা, কি করব বলো, গল্পটা খুবই ভয়ানক, সবই একই কথা, সম্প্রীতি খুবই ভয় পেয়েছে। আমি শান্ত লিখেছে, যদি আপনি একা থাকতেন কি করতেন, এখন যদি ভাইয়া না থাকতো, মাঝখানে কিন্তু আমাকে একাই শো করতে হয়েছিল, কেউ ছিল না তখন, আমাকে ভয়ে ভয়ে শো করতে হয়েছিল, আমার কিন্তু অনেক সাহস, আমি যথেষ্ট সাহসী, আমি যদি বলো ইচ্ছে করলে আমি কিন্তু সম্পূর্ণ স্টুডিওর বাতি, আমি প্রথম থেকে একটা হাইপ তৈরি করবার জন্য, একটা ভৌতিক পরিবেশ তৈরি করার জন্য আমি এবং প্রতি সব বাতি নিয়ে নিতাম, যে ভয় ভয় ভাব লাগে, পরে দেখলাম যে না বাবা একটু বেশি হয়ে যাচ্ছে, তাই আমরা বাতি জ্বালিয়েই আয়োজনটা চালিয়ে যাই। আর মুনলাইট বয় নাকি আছে, যে আপু ভাইয়া মিষ্টি ওই সেই, আবার রংপুর বয় লিখেছে অনিন্দ শারমিন, এই দুজন এই দুটা নামের মাঝে সুন্দরী শব্দটা যুক্ত করে উচ্চারণ করো, করো তো প্লিজ অনিন্দ, ধন্যবাদ শারমিন আপু। অনিন্দ এটা একটু বেশি হয়ে গেল, রংপুর বাড়ি কিছু বুঝতে পারিনি, এনিওয়েজ থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তবে অনিন্দ আমাদের সঙ্গে যুক্ত আছে, আপনার কি লিখবার জন্য, আপনি যে এত রাত জেগে শুনছেন আমার ধারণা ছিল না, আমি অনিন্দের সঙ্গে পরিচয় করে দিচ্ছি, রংপুর বয়, অন্যান্যরও তা আছে, নিয়মিত শ্রোতা আমাদের, সব আয়োজনে থাকে আমাদের। আর জামান লিখেছেন, আমি তোমাদের সাথে চ্যালেঞ্জ করছি, আজকের গল্পটা ফলস, ফলস না কি সেটা তো কিছু বলতে পারবেন, যিনি লিখেছেন সে বলতে পারবে, আমরা কিন্তু কখনো বলি না যে সব ঘটনা সত্যি, আমরা কিছু ফিকশন আছে সেগুলো শোনাই, কিছু শোনা ঘটনা, কিছু ঘটনার সত্যি ঘটনার রূপান্তর ঘটাই আমরা, অনেক কিছু বা শুনে এইটাই বলে, কোনো
জীবনে তো আসলে অনেক ঘটনাই ঘটে, এটা যে কারো জীবনে ঘটে নাই
সেটাও কিন্তু বলা যায়, এবং রেজান আমি মানুষের জীবনে কিন্তু একটা কথা, একটা কথাই তো আছে, দেয়ার মেনি থিংস ইন হেভেন এন্ড আর্থ, তো এমন কিছু জিনিস সব পৃথিবীতে আছে, পৃথিবীর যেটা কোনো উত্তর পাই না, অনেক সময় আমার অনেক কিছু জিনিস আমি বন্ধুদের সাথে শেয়ার করেছি, আমি অনেক সময় ব্রতি করেছি, আমি অনেক সময় বলেছি যেগুলোর কোনো কোনো মানে আজ পর্যন্ত আমি খুঁজে পাইনি, এবং সেটার এক্সপ্লেনেশন আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত পাবো না, তো সেই গল্প বারবার বললে তো ভালো লাগবে না শুনতে, আরেকদিন না হয় সেই গল্প নিয়ে আবার হাজির হবো, কোনো এক সময় ফাঁকে এক ফাঁকে বলে দেবো, অনিন্দ এর মাঝে হয়তো কত কিছু ঘটে যেতে পারে সেটা তো বলতে পারি না। তুমি কি কিছু পড়বে? আর
নীলয় বণিক লিখেছেন, দারুণ অসম্ভব ভালো লেগেছে। আরেকজন লিখেছেন যে আমি ভয় ঠান্ডা হয়ে যাচ্ছি, চেনা পথের পথিক, উনি লিখেছেন আমি ভয় ঠান্ডা হয়ে যাচ্ছি, যাই হোক গরমের দিন আশা করি উনি আবার গরম হয়ে যাবেন, আগামীকালকে কর্মব্যস্ততার মধ্যে তার দিনটি যাবে। ভয় আসলে মানুষের জীবনে একটা অংশ, ভয় আনন্দ এই সব কিছু দুঃখ থাকেই, সেরকম কিছু হয়তো আমরা দেবার চেষ্টা করেছি।
হ্যাঁ আমরা কুয়াশায় সবসময় ভয় রহস্য একটা ভৌতিক বিষয় থাকে, একেবারে সরাসরি ভৌতিকও থাকে, আবার অনেক সময় এমন কিছু থাকে যেটা অনেক অধিকাংশ ক্ষেত্রে কি রহস্যের ব্যাপার। তো কুয়াশা মানে হচ্ছে মিস্ট বা ফগ, যেখানে কিছু দেখা যায় না, এবং আস্তে আস্তে কুয়াশার ওই পাশে কি আছে সেটা দেখতে গেলে কুয়াশার মধ্যে প্রবেশ করে টুক 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 করে বোঝা যায় সেটা। কুয়াশা কিন্তু কেটে যায় ভোরবেলায়, বা একসময় কুয়াশা খুব ঘনীভূত হতে থাকে, ঘন হতে হতে এমনও হয় যে কি আছে কিচ্ছু দেখা যায় না। তো পরেও যে পুরোপুরি দেখা যাবে তার গ্যারান্টি তো কেউ দিতে পারে না, কারণ খুব প্রাকৃতিক ব্যাপার। তো সুতরাং আমরা কিছু বলি প্রকৃতির উপরে তো আমাদের কোনো হাত নেই। তো ঠিক আছে, আজকে আমার মনে হয় আমাদের এই পর্যন্ত থাক। যারা লিখে পাঠিয়েছেন, কুয়াশার সঙ্গে ছিলেন, কুয়াশা যারা নিয়মিত শ্রোতা তাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি, পুরো কুয়াশার টিমকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা গল্প লিখে পাঠাতে চাইছেন তাদেরকে আরো একবার ঠিকানা জানিয়ে দিই, ইমেল অ্যাড্রেস এবার অনিন্দ্য বলে দিচ্ছে।
আচ্ছা, আমাদেরকে ইমেল করতে পারে কুয়াশা FM8920@gmail.com। এছাড়া তো
আমার ফ্যান পেজের ইনবক্সে পাঠাতে পারে, বা আমি আরেকটা ঠিকানা বলে দিচ্ছি, এটা অত লম্বা ঠিকানা তোমার এখনো মুখস্থ হয়নি, পরের বার তুমি বলে দিও, সেটা হচ্ছে ABC রেডিওর ঠিকানা। সেখানে আপনি নিজে এসে বা কাউকে দিয়ে পাঠিয়ে দিতে পারেন, যে আমাদের ঠিকানাটা জানিয়ে দিচ্ছি, চট করে লিখে নেন। আর আমি আমার ফ্যান পেজে কিন্তু ভালো একটা কথা মনে পড়েছে, কুয়াশার ইমেল আইডিটা ABC এর অ্যাড্রেসটাও দিয়ে দিচ্ছি। আমি অ্যাড্রেসটা বলছি, আপনি লিখে নিন, সেটা হচ্ছে ঢাকা ট্রেড সেন্টার, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারবান বাজার, সেকেন্ড ফ্লোর, ঢাকা, তেজগাঁও, ঢাকা। তো ঠিক আছে, সবাই খুব ভালো থাকবেন, আর ভয় পাবেন না, নিশ্চিন্তে ঘুমোতে যান। ভূত বলে আসলে কিছু নেই, ভয় আছে কিন্তু ভূত নেই। শুভরাত্রি।
শুভরাত্রি।
This track was downloaded from FusionBD.com.